জয়েন্ট ভাই, গতদিন আমরা মহাদেবের বিশেষ বিশেষ প্রসঙ্গ, দক্ষ যজ্ঞাদি, যজ্ঞ বিধ্বংসাদি এবং পুনরায় সেই যজ্ঞের সুসম্পাদন এবং মহাদেবের কৃপার কথা আমরা শ্রবণ করেছিলাম। তাহলে সেখানে স্বয়ম্ভুব মনু এবং দেবী শতরূপা থেকে যে তিনটি কন্যার জন্ম হয়েছিল তার বংশ পরম্পরা আমরা শ্রবণ করেছি। আজ ঠিক তার পরবর্তী অংশ আমরা শ্রবণরত হতে চলেছি। এখন পুত্রদের বর্ণনা করছি। এই স্বয়ম্ভুব মনুর দুই পুত্র, জ্যেষ্ঠ পুত্র হচ্ছে প্রিয়ব্রত, কিন্তু প্রিয়ব্রত তিনি সংসার আদি করবেন না বলে তিনি কি করলেন, মহর্ষি নারদের সংসর্গ লাভ করে তিনি সংসার ছেড়ে বহুদিন ছিলেন। তাই রাজা হয়েছিলেন মহারাজ উত্তানপাল, তার কনিষ্ঠ পুত্র। এই কনিষ্ঠ পুত্র সম্রাট উত্তানপাদের দুই পত্নী ছিল, একজনের নাম সুনীতি যিনি জ্যেষ্ঠা ছিলেন, আর কনিষ্ঠা রানীর নাম ছিল সুরুচি। কিন্তু এই উত্তানপাদ রানীর রূপে মোহিত হয়ে তিনি নিজের যে জ্যেষ্ঠা রানী তাকে পরিত্যাগ করে এই সুরুচি মানে কনিষ্ঠা রানীকে পাট রানী করলেন। দুই রানীর এক একটি করে পুত্র ছিল। জ্যেষ্ঠা রানী সুনীতির গর্ভে যে পুত্র জন্ম নিয়েছিল তার নাম হচ্ছে ধ্রুব। সুরুচির গর্ভে যে পুত্র জন্ম নিয়েছিল তার নাম উত্তম। এবারে আমরা একটু টিকার পরিভাষার দিকে যাই। টিকাকারগণ বলছেন যে আমাদের প্রত্যেকেরই দুটি করে স্ত্রী আছে। কেমন সেটা আবার কেমন বলছেন? হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের দুটি স্ত্রী, তাদের নাম হচ্ছে সুনীতি আর সুরুচি। সুনীতিটা কেমন? আমাদের শাস্ত্রে যেমন যেমন বর্ণিত হয়েছে সেগুলোকে মেনে চলার নামই হচ্ছে শাস্ত্রনীতি, সুনীতি, সুন্দর নীতি, যা গ্রহণ করলে জীব সৎ হতে পারে, আর সৎ হলেই প্রভুকে পাওয়া যায়। যতক্ষণ পর্যন্ত সৎ, সৎ মানে কি? সাধু, সৎ ব্যক্তি, সজ্জন ব্যক্তি মানেই সাধু। আর এক স্ত্রী হচ্ছে সুরুচি, সেটা আমাদের মন যা খুশি চাইছে। এই প্রাকৃত জগতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি এবং যে সমস্ত বস্তু আমরা যোগক্ষেম করছি, সে চায় কে? ওই সুরুচি নাম্নী স্ত্রী। তা এখন আমাদের শাস্ত্রে যেটা বলেছে সেই সুনীতিকেই গ্রহণ করতে হবে। সুরুচিকে সাধুগণ সর্বদা বর্জন করে থাকে। এটাই হচ্ছে সংক্ষেপ আকারে বর্ণন করলাম। এবারে সেই যে সুনীতি, যে বাস্তবিকই শাস্ত্রের আধারে যিনি চলেন, সেই স্ত্রীকে সে ত্যাগ করে ওই সুরুচির রূপে মোহিত হয়ে তার সঙ্গেই থাক। আর রাজধানীর এক প্রান্তে মানে সেই রাজপ্রাসাদের মধ্যে এক কোণার দিকে সেই সুনীতির বাসস্থান তৈরি করে। আর সুরুচির সঙ্গে থাকতেন, সমস্ত পূজনীয় ব্যক্তিরা নিষেধ করলেন যে হে রাজন, যারা গুরুজন, যে তোমার এই যে তুমি নিন্দিত গরিত কর্ম করছো, এটা ঠিক নয়। কিন্তু আমরা প্রত্যেকেই তো সুরুচির সুরুচিটাই পেতে চাই, নিজের ইচ্ছা অনুযায়ী সবকিছু চাই। কিন্তু যারা সংযমী পুরুষ তারা কিন্তু তা করেন না। তারা কি করেন? তারা সব সময় চাইবেন যে আমি নীতি অবলম্বন করে শাস্ত্রকে নিয়েই, শাস্ত্রকে মেনেই আমি চলব। এটা সাধুজনের অভিপ্রায়। কিন্তু সে রূপে মোহিত হয়ে কারো কথাই শুনল। দুই বালক, সুনীতির গর্ভজাত বালক ধ্রুব, সুরুচির গর্ভজাত বালক উত্তম, একই বয়সী, একটু 19-20 আছে বয়স, কিন্তু জ্যেষ্ঠ হচ্ছে ওই ধ্রুবই। একবার সকলেই চায় ছোট ছোট বালকেরা যে পিতার ক্রোড়ে মাতার ক্রোড়ে তারা উঠতে চায়। একদিন অনেকদিন পরে মানে উত্তানপাত, তিনি দিগ্বিজয়ে বহির্গত হয়েছিলেন। সেখান থেকে তিনি যখন ফিরে এলেন, সেখানে ধ্রুব রাজমহলে প্রবিষ্ট হয়ে দেখছে যে উত্তম তার পিতার ক্রোড়ে রয়েছে। ছোট্ট বালক তো, ধ্রুবেরও খুব ইচ্ছা হচ্ছে যে আমিও একটু পিতার কোলে উঠব। তাই তিনি দেখতে একেবারে দেবতুল্য বালকের ন্যায়, তিনি ছোট ছোট দুটো হাত উপরের দিকে তুলে দিয়ে বলছেন, বা এটাই অভিপ্রায় যে হে পিত, আমি আপনার কোলে একটু উঠতে চাই, বসতে চাই। তার ইচ্ছা আছে রাজা, কিন্তু ওই যে সব মায়ায় মোহিত সুরুচির ভয়ে, সুরুচি যখন সেই কক্ষে প্রবেশ করল, তা ইচ্ছা থাকলেও আর ধ্রুবকে কোলে হাতটা রাজা বাড়িয়েছেন, সেমতো অবস্থায় সুরুচি প্রবেশ করেছে। রাজা ভয়ভীত হয়েছে। এই জগতে প্রায়শই মনুষ্য তারা ওই স্ত্রীদের মোহে মোহিত, স্ত্রীদের কথাই তারা শোনে। উত্তানপাদের ঠিক তদ্বদ অবস্থায় ছিল। সে সময় রানী সুরুচি ধ্রুব বালককে বলছেন, হে ধ্রুব, তোমার এত বড় সাহস যে তুমি আজ রাজার কোলে উঠতে চলেছ? আরে তোমার মা তো এক দাসী। অন্যায় কথা বলছে, উচিত নয়। তোমার মা তো এক দাসী গো, আর তুমি রাজার কোলে উঠতে চলেছ, তোমার এত বড় সাহস কে দিয়েছে? রাজা মায়ার কবলে পড়ে সে হাত দুটোকে গুটিয়ে নিয়ে আবার সিংহাসনেই বসে আছে। বলছেন, হে বালক ধ্রুব, তুমি যদি রাজার কোলে উঠতেই চাও, তাহলে যাও বনে গিয়ে সেই পরমেশ্বরের তপস্যা করো, সেই পরমেশ্বরকে প্রাপ্ত হয়ে তুমি প্রার্থনা করো যে তুমি আমার গর্ভে জন্ম নাও, তারপরে আমার পুত্র রূপে যখন তুমি জন্ম নেবে তখনই তুমি রাজার কোলে উঠতে পারবে, এর আগে নয়। এখানে সুরুচি ভগবানকেও অবমাননা করলেন। কেন? যে গর্ভ যন্ত্রণা আমরা মাতা দেবতী এবং ভগবান কপিল প্রসঙ্গে শ্রবণ করেছি, সেই গর্ভ যন্ত্রণা গর্ভকে একেবারে তুচ্ছ করেছে। কি কষ্ট, একেবারে নরক মানে মহানরক। আর সুরুচি কি বলছে? ভগবানকে প্রাপ্ত হও, ভগবানকে প্রাপ্ত হয়ে তারপরে তুমি আমার গর্ভে আসার জন্য প্রার্থনা করো। তাহলে গর্ভটাকে উত্তম বলে প্রশস্ত করল, আর ভগবানকেও ছোট করল। বিমাতার বাক্যবাণে বিদ্ধ হয়ে ছোট্ট বালক ধ্রুব রোদন করতে করতে তার নিজ মাতা সুনীতির কাছে গেল। সুনীতি যদিও নিজ দাসীর দ্বারা এই খবর আগেই প্রাপ্ত হয়ে গেছে, তথাপি ছোট্ট বালক ধ্রুব দুটি হাত দিয়ে চোখ ঘষতে ঘষতে রোদন করতে করতে মাতার কাছে গেল। মাতা বললেন, কোলে তুলে নিয়ে বলছেন, হে ধ্রুব, তুমি আমার একমাত্র পুত্র, তুমি আমার সম্বল, আর তুমি এইভাবে রোদন করছো, কি কারণটা বলো। বলছেন, হে মাতো, কি বলবো, আজ আমার হৃদয়টা যেন বাণে বিদ্ধ হয়েছে। আমি ভীষণভাবে দুঃখিত, আমি ভীষণভাবে আমার বিমাতার বাক্যবাণে বিদ্ধ হয়েছে। আমি পিতার কোলে উঠতে গেলাম, কিন্তু বাধা দিল। আমাকে আমাকে আমার বিমাতা কি বলল জানো? বলছে, যাও, তুমি আগে বনে গিয়ে শ্রীহরির উপাসনা করো, শ্রীহরির উপাসনা করার পরে তাকে লাভ করে তুমি আমার গর্ভে আসার জন্য প্রার্থনা করবে। আমার গর্ভ থেকে তুমি জন্ম নিলে তারপরেই তুমি রাজার কোলে উঠতে পারবে। সে সময় দেবী সুনীতি তিনিও দুঃখিতা হলেন, কিন্তু ছোট্ট বালকের সামনে যদি নিজে ভেঙে পড়েন তাহলে তো একটু অসুবিধায়। তাই তিনি বলছেন, হে পুত্র ধ্রুব, আমি আজ পর্যন্ত তোমাকে বলে দিতে পারলাম না যে তোমার পিতাটাকে, কারণ আমাকে এক প্রান্তে পৃথক করে রেখেছে। তোমার নিজ পিতার সন্ধানটাই আমি তোমাকে আজ পর্যন্ত ভালো করে বলতে পারলাম না। আর দেখো, তোমার বিমাতা সুরুচি তিনি তোমাকে পরম পিতার সন্ধান বলে দিয়েছেন। সেই পরম পিতাই তো বাস্তবিক, বাস্তবিক তিনিই পরম পিতা, তাকেই উপাসনা করতে হয়। তিনি তো ঠিকই বলেছেন, তোমার ছোট কনিষ্ঠ কনিষ্ঠা মাতা একেবারে যথাযথ কথা বলেছে। বলছেন, মা, তুমিও আমার বিমাতার কথার অনুমোদন করছো, এটা কি ঠিক হলো? বলছেন, বৎস, কখনো কারোর প্রতি দ্বেষ ভাবনা করতে নেই। তিনি ঠিকই বলেছেন। এই সুনীতি তিনি সর্বদা সৎসঙ্গ শ্রবণ করতেন, হরিকথা শ্রবণ করতেন। আমাদের টীকাকার সিদ্ধস্বামী পাদ তার টিকার মধ্যে বর্ণনা করেছে যে সুনীতি একবার হরিকথা শ্রবণ করে তিনি ছোট্ট ধ্রুবকে কোলে করে নিয়ে আসছেন। তা সেই হরিকথা যখন সমাপ্ত হয় সব সাধুরা নিজ নিজ স্থানে যেমন গমন করে, ঠিক সেই রকম সকলে চলে যাচ্ছে। সুনীতি সমস্ত মুনি ঋষিদের কাছে একান্ত মানে প্রিয় ছিল, তার স্বভাব স্বভাবকে সকলে পছন্দ করত। তাই দেখুন কত দামি কথা বলছেন এখানে। দুজন মহাত্মা, তেজস্বী মহাত্মা, তারা বলছেন, হে দেবী সুনীতি, হে রানী, তুমি ভালো আছো তো? বলছেন, হ্যাঁ বাবা, আপনাদের কৃপায় আমি খুবই ভালো আছি, ভীষণ ভালো আছি। বলছেন, তোমাকে দেখে না আমাদের ভীষণ কষ্ট হয়, তোমার মতন এত সুন্দরী সুনীতিজ্ঞা পত্নী প্রাপ্ত হয়ে ওই উত্তানপাত তোমাকে ত্যাগ করে ওই সুরুচির রূপে মোহিত হয়েছে। আচ্ছা, যা যা কিছু হয়েছে ঈশ্বরের ইচ্ছায় হয়েছে, তুমি না দেবী আমাদের থেকে কিছু একটা চেয়ে নাও, বর চেয়ে নাও। তা দেখুন, যারা হরিকথা শ্রবণ করে তাদের বুদ্ধিটা কোন স্থানে গিয়ে পৌঁছায়। সুনীতি কি বললেন? যে হে মহাত্মা, হে মহাত্মন, আপনি আমাকে বর দেবেন, তাহলে আমি আপনি আমাকে এই বর দিন যে আমাদের কনিষ্ঠা রানী সে এখনো মানে সন্তানাদি কিছু জন্ম দিতে সমর্থা হয়নি, কিছু অসুবিধা আছে। তা আপনারা তো মহা তেজস্বী মহাত্মাগণ, আপনারা কৃপা করে আমাদের ওই কনিষ্ঠা রানীর যেন একটি সন্তান হয় এই আশীর্বাদ। তখন সেই ঋষি তাদের চোখ থেকে দরদর বেগে জল নেবে আসে। তারা বলছেন, হে রানী, তুমি বাস্তবিক একজন ভগবানের প্রিয় ভক্ত, তোমার শত্রু তুমি তার জন্য মঙ্গল কামনা করছো, তার সন্তান হোক, বাস্তবিক তুমি ধন্যা, ঠিক আছে, আমরা সেই আশীর্বাদই দিলাম, তোমার কথা অনুযায়ী তার যথাসময়ে একটি পুত্র হবে। তাহলে দেখুন, হরিকথা শ্রবণ করতে করতে জীবের মধ্যে যদি যাদের মধ্যে নেই তাদের তো পৃথক কথা, যাদের মধ্যে মানে মাৎসর্য পরায়ণতা ভাব আছে সেগুলো সব দূরীভূত হয়ে যায়। যারা হরিকথা শ্রবণ করে না, দেখবেন ওদের চোখের চাহনি পরিবর্তন হয়ে যায়। হরিকথার মধ্যে এই গুণ আছে। তাহলে সিদ্ধার্থ স্বামীপাদ কত সুন্দর সিদ্ধান্ত এখানে সংযোজন করেছেন, যে তার শত্রুর জন্য তিনি নিজে সাধুদের কাছে বলছেন তাদের মঙ্গল হোক, আর তাদের একটি পুত্র সন্তান তারা প্রাপ্ত হোক। সুনীতি এমনই ছিলেন। আজ বিমাতার বাক্যবাণে বিদ্ধ হয়ে ধ্রুব একেবারে পাগলের মতো হয়ে উঠেছে। ক্ষত্রিয় বালক কিনা, তাই কথাটা ভীষণভাবে মর্মাহত হয়েছে। তার মা অনেক বোঝালেন, দেখো তুমি বিমাতার প্রতি কোনো প্রকার কটু বা কোনো প্রকার অসন্তুষ্ট হয়ে না, তিনি ঠিকই বলেছেন, সেই পরমেশ্বরই সব, সেই পরমেশ্বরকেই ভজন করতে হয়, আর সেই পরমেশ্বরের সন্ধান তোমার বিমাতা বলে দিয়েছে, একেবারে ঠিকই কথা বলছে। মাতার সঙ্গে অনেক আলাপ আলোচনা করলেন ধ্রুব, সেই ভগবানের বাস কোথায় ছোট্ট বালক, সেই ভগবান কোথায় থাকেন, সেই ভগবানের রূপ, সেই ভগবানের গুণ, তার মহিমা কেমন মা, সব বলছেন সারা রাত ধরে। প্রায় অর্ধরাত্রের উপরে হয়ে গেছে, ছোট্ট 4-5 বছরের বালক তাকে বোঝাচ্ছে। আচ্ছা মা, সেই ভগবানকে পেতে হলে কি করতে হবে, বলছেন বৎস, সর্বপ্রথম গুরুকরণ করে মন্ত্র প্রাপ্ত হতে হয়, সর্বপ্রথম গুরুকরণ না করলে না তাকে পাওয়া যায়। সমস্ত কিছু শ্রবণ করলেন, করে গভীর নিশীথে তার মা যখন নিদ্রাগত হলেন সুনীতি, সুনীতির একটি নিজস্ব মন্দির ছিল, সেখানে নারায়ণের পূজা হতো, নারায়ণের বিশাল মূর্তি রয়েছে মন্দির। ধ্রুব তিনি ধীরে ধীরে মায়ের মাকে দূর থেকে প্রণাম করে মন্দিরে গিয়ে বলছেন, হে নারায়ণ, হে বিষ্ণু, হে পরমেশ্বর, আমার মাতার একমাত্র সম্বল আমি, আজ আমি তোমাকে পাওয়ার জন্য বনপ্রদেশে চলে যাচ্ছি, তুমি আমার মাকে না দেখো, বলে প্রণাম করে ধ্রুব বেরিয়ে পড়লেন। এবারে পথে চলেছেন ছোট্ট বালক ধ্রুব, জানা নেই শোনা নেই, বনে বনান্তরে প্রবেশ করেছে। আর দেবর্ষি নারদ তিনি চিন্তা করছেন যে এই ছোট্ট বালক সে যায় কোথায়, দেখি না, ছোট্ট বালক সে বিমাতার বাক্যবাণে বিদ্ধ হয়ে কোথায় যাচ্ছে। দেবর্ষি নারদ তার সামনে গিয়ে উপস্থিত হলেন, বল দেবর্ষি নারদ কি যায়, তার সামনে গিয়ে বলছেন যে হে পুত্র ধ্রুব, কোথায় যাচ্ছ গো তুমি, বলছেন ওহো দেবর্ষি নারদজি, আমি আপনাকে প্রণাম করি, গিয়ে চরণ তলে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। প্রণাম করে বলছেন যে আমি না, আপনি ঠিক সময়ে এসেছেন, আমি তো মানে আপনাদের মতন একজন বিশিষ্ট মুনিরই সন্ধান করছিলাম মনে মনে। বলছেন কেন? বলছেন আমি তো হরিভজন করতে যাচ্ছি, প্রভুকে পাবো, হরি প্রভুকে আমাকে পেতেই হবে, তা প্রভুর কাছে আমাকে যেতেই হবে। নারদ বলছেন যে প্রভুর কাছে যেতে হলে এই শরীর দিয়ে যাওয়া যায় না। তো বলছেন কেন আমি প্রভুকে প্রভুর ধামে এইভাবে যেতে পারবো না? বলছে না না, তা তো কোনোদিনই সম্ভব নয়, এই শরীর নিয়ে সেই প্রভুর ধামে বৈকুণ্ঠে যাওয়া যায়। তখন ধ্রুব বুদ্ধিটাকে ঘোরালেন, ঘুরিয়ে বলছেন হে দেবর্ষে, আমি না হয় না যেতে পারি, তিনি আমার কাছে আসতে পারেন কিনা? বলছেন হ্যাঁ, তিনি ইচ্ছা করলে সর্বত্র গমনাগমন করতে সমর্থ। বলছেন তাহলে তিনি আমার কাছে আসবেন আমি যদি যেতে না পারি? বলছেন তুমি এই তোমার বিমাতা তোমাকে একটু মানে গালিগালচ করেছে, ছোট্ট একটি কথা বলেছে, তাতে তোমার এত মান সম্মান কোথার থেকে আসলো? বাবা মা পিতা মাতা এমন কথা বলে থাকে, যাও যাও তুমি এই সমস্ত পাগলামি ছাড়ো আর তুমি রাজধানীতে ফিরে যাও। তুমি জানো এই বনে বড় বড় সিংহ, বিশাল বিশাল বাঘ, তারপরে ভাল্লু, তারপরে বন্য শুকর, হিংস্র প্রাণীগণ বাস করে, যা ওই সমস্ত শুনছো না? বাঘ ভাল্লুক হাতি সব চিৎকার করছে, গর্জন করছে, আর তুমি যাবে তপস্যা করছে, যাও এখান থেকে, পিতামাতা এমন বলে থাকে, যাও যাও তাড়াতাড়ি যাও। ধ্রুব তিনি বলছেন যে হে দেবর্ষে, আপনি আমাকে যেতে বলছেন, আপনি যে নীতিমূলক বাক্য আমাকে বললেন যে পিতামাতা এমন কথা বলে থাকে, এ সত্য কথা, কিন্তু আমি আমার বিমাতার বাক্যবাণে এমনভাবে আমার হৃদয়টি ছিন্ন ভিন্ন হয়ে গেছে যে আপনার ওই সমস্ত নীতি কথা আমার হৃদয়ে স্থান পাচ্ছে না। কেমন উদাহরণ? বলছেন হে দেবর্ষে, কেউ যদি দুগ্ধ মানে সেটাকে ছানতে চায় তাহলে কি করতে হবে? তাকে একটি সুন্দর কাপড়, স্বচ্ছ কাপড়, নূতন কাপড় দিয়ে দুগ্ধ ছানতে হয়, কিন্তু ওই সুন্দর কাপড়ের জায়গায় যদি কেউ চাল নিয়ে দুগ্ধ ছানে তাহলে কিন্তু কার্যকরী হবে। তা আমার হৃদয়টা না ওই চাল নির্মূতন ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আপনার ওই নীতি কথা আমার হৃদয়ে স্থান পাচ্ছে না। হে দেবর্ষে, আপনি আমাকে পরীক্ষা করবেন না, আমি দৃঢ় সংকল্প, হয় প্রভুকে পাবো, তা না হয় তো এই হিংস্র জন্তু জানোয়ারগণ আমাকে খেয়ে ফেলবে, আমি কোনো কথাই শুনব না। দেবর্ষি নারদ আরো অনেক রকম কথা বললেন, কিন্তু ধ্রুবকে টলানো গেল। ধ্রুবকে তার সিদ্ধান্ত থেকে এক চুল মাত্র এদিক সেদিক করতে সক্ষম হলেন, এক চুল মাত্র। দেবর্ষি দেখলেন যে বাস্তবিক ক্ষত্রিয় বালকদের মধ্যে এই কঠোর দৃঢ় সংকল্পতা হয়ে থাকে, সেই কারণে এই ক্ষত্রিয় বালকেরা যা ইচ্ছা তাই করতে পারে, এদের সংকল্প দৃঢ়। আমাদের চৈতন্য চরিতামৃতও বলছেন যে সংকল্প দৃঢ় না হলে প্রভুকে কেন, কোনো কিছুই পাওয়া যাবে, সংকল্প দৃঢ় হতে হবে। এবারে ধ্রুব অনেক কথাই হয়েছে, আমরা মোটামুটি মূলের মধ্যে দিয়েই চলছি। ধ্রুব বলছেন যে হে দেবর্ষে, আপনি আমার গুরুদেব, আমি আপনাকে গুরুকরণ করলাম, আপনি আমাকে মন্ত্র দিন। দেবর্ষি নারদ তো এইরকম মানে পাকাপোক্ত চালাই পছন্দ করেন, ওই রকম যাকে খুশি তাকে দীক্ষা দিলাম তা নয়, দেবর্ষি নারদও মানে দীক্ষা দেওয়ার জন্য একেবারে লালাই, কিন্তু যাকে তাকে নয়, তিনি প্রতিটি জীবের মনের সন্ধান জানতে পারেন। তাই তিনি চিন্তা করলেন এই বালকই আমার শিষ্য হলে আমার গৌরব বর্ধন করবে, তা না হলে যাকে পেলাম তাকে দীক্ষা দিলাম দিয়ে গুরুদেবের বদনাম হবে, যারা বাস্তবিক গুরু তারা যাকে তাকে দীক্ষা দেন না, আর যাদের বাস্তবিক জাগতিক কাজকর্ম করানোর ইচ্ছা রয়েছে তারাই দীক্ষা দেন। বাস্তবিক গুরু অনেক পরীক্ষা করে দেন। দেখুন না আমাদের সেদিনকার কথা, সেই লোকনাথ গোস্বামী পাদের থেকে দীক্ষা নেওয়ার জন্য নরোত্তম ঠাকুর মহাশয় কি না করেছিল, এমন যে শিষ্য পেলেই দীক্ষা দেবেন, যারা প্রকৃত গুরু তারা পরীক্ষা আদি না করে দেন না। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ছোট্ট ওই 4-5 বছরের বালক ধ্রুব। বলছেন গুরুদেব আমাকে মন্ত্র দিন, এখন প্রাতকাল হয়েছে, একটি সুন্দর স্বচ্ছা নদী প্রবাহিত হচ্ছিল, তাতে স্নান করে দীক্ষা নিলেন। দীক্ষা দিলেন দ্বাদশ অক্ষের মন্ত্রে, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই দ্বাদশ অক্ষের মন্ত্রে দীক্ষা দিয়ে তার নিয়ম কানুন সব বলে দিলেন। এবারে তিনি ঘুরতে ঘুরতে চলে আসলেন আমাদের এই ব্রজ সংলগ্ন যে মধুপুরী বলা হয়েছে, মধুবনও বলে, সেই মধুবনে, মধুবনটা ব্রজের মধ্যেই, সেই ব্রজের মধ্যে মধুবনে এসে তিনি তপস্যা আরম্ভ করলেন। একবারে যমুনা বয়ে চলেছে খুব সুন্দর কলকল রবে, সেখানে ছোট্ট বালক তপস্যা করতে আরম্ভ করলেন। সে বড় উৎকট তপস্যা, খাওয়া নেই দাওয়া নেই, সেই রকম অবস্থা। কেমন ভাবে তপস্যা করছেন, তিনি প্রথমে গিয়ে দেখলেন ওই যে মধুবনে না প্রচুর মাত্রায় কপিত্থ ও বদ্রী বৃক্ষ ছিল। কপিত্থ মানে কদবেল, আর বদ্রী মানে বেল কুল। কপিত্থ মানে কদবেল, বদ্রী মানে কুল, প্রচুর মাত্রায় ছিল। তাই পেয়ে গভীর বন, চতুর্দিকে হিংস্র জন্তু জানোয়ার একবারে পরিপূর্ণ ছিল। তিনি তপস্যা করা আরম্ভ করলেন। কয়েকদিন হয়ে গেল, দেবর্ষি নারদ আবার দর্শন দিলেন, বললেন বৎস কিছু অনুভব হচ্ছে, খাওয়া নেই দাওয়া নেই, রাজপুত্র শরীরটা একটু শুকিয়েও গেছে। বলছেন না, বলছেন এইরকম খেলে হবে না। তখন তিনি কি করলেন, খাওয়াটা কমিয়ে দিলেন, মানে 3 দিন পর পর তিনি ওই কপিত্থ আর বদ্রী সেবন করতে, 3 দিন পর পর। সেই কদবেল সে তো খুব সুবিধার না, টক পাকলেও টক টক থাকে, আর সেখানে তো আর কিছু ব্যবস্থা নেই। আর কুল সেও ওই হয়তো কষকষ ভাব, কোনোটা মিষ্টি, ওই খেয়ে কি থাকা যায়। তাই খেয়ে কোনো প্রকারে তিনি 3 দিন পর পর একবার মাত্র খেয়ে প্রভুর ধ্যান করতে লাগল। এবারে এইভাবে তিনি তাও ছেড়ে দিলেন। কিছুদিন কি করলেন, গাছের ওই পাতা তুলে তুলে খান, তা দেখেন কি ওই গাছের পাতা তুলে নেওয়ার জন্য সেখান থেকে আঠা বেরোচ্ছে গাছের। তো তিনি চিন্তা করছেন আমার জন্য এই বৃক্ষ কষ্ট পাবে, তাই তা ছেড়ে দিয়ে তিনি পড়ে যাওয়া যে শুষ্ক পত্র তা সেবন করছে। এবারে দেবর্ষি নারদ যখন এলেন, 2 মাস পর্যন্ত তিনি শুষ্ক পত্র খেয়ে একেবারে সেই রাজপুত্র দেখতে কেমন হয়ে গেছে, দেখলে চোখ থেকে জল চলে আসে। দেবর্ষি নারদ এসেছেন, এসে বলছেন যে কিছু অনুভব হলো, বলছেন না আপনি যেমন বলেছেন আমি তো মন্ত্র জপ করেই চলেছি। বলছেন আহার একেবারে শুদ্ধ হওয়া দরকার। তখন তিনি কি করলেন, ওই শুধুমাত্র দিনে একবার জল পান করতেন ওই যমুনার জল, যমুনা বয়ে চলেছে, সেই যমুনার জল একবার মাত্র পান করে তিনি থাকলেন। এইভাবে 3 মাস অতিবাহিত। দেবর্ষি নারদ এসে বলছেন বৎস কিছু ভগবান বলে কিছু বুঝতে পারছ, অনুভব হচ্ছে? বলছেন গুরুদেব, গুরুদেব এ তো মানে ঠিক ঠিক আমি বুঝতে পারছি না, তবে আনন্দ হচ্ছে আমার, খুব তীব্র আনন্দ হচ্ছে। সেই একেবারে সিদ্ধ মন্ত্র দিয়েছেন, দ্বাদশ অক্ষর মন্ত্র, আনন্দ তো হবে। বলছেন প্রভু গুরুদেব আমি কি করব, বলছেন দেখো এই পাতা পেতে বাদ দিয়েছ, এখন জল জলটাকেও ছেড়ে দাও। বলছেন যে গুরুদেব জল ছেড়ে দিয়ে তাহলে কিছু পাবো না তো? তো বলছেন না তুমি বায়ু ভক্ষণ করো। সেই বায়ু ভক্ষণের প্রথা দেবর্ষি দেখিয়ে দিল। এবারে বায়ু ভক্ষণ করে তিনি বেশ কিছুদিন কাটালেন। এবারে তিনি কি করলেন, এক সময় দেবর্ষি নারদের আজ্ঞানুক্রমে তিনি এই সমস্ত পৃথিবীর যে বায়ু সেটাকে রোধ করলেন, একেবারে সমস্ত স্বর্গ মর্ত পাতাল সমস্ত বায়ুকে তিনি রোধ করে ফেললেন নিজের যোগশক্তি দ্বারা। এবারে চতুর্দিকে তো একবারে ত্রাহিমাং ত্রাহিমাং অবস্থা, সমস্ত দেবতাগণ তারাও ভীষণভাবে ভয়ভীত হল। তারা পূর্বেও ভয়ভীত হয়েছিলেন দেবরাজ ইন্দ্র যে বোধহয় এই বালক সে আমার ইন্দ্র আসন নেওয়ার জন্য এই উৎকট তপস্যা করছে। সেই দেবরাজ ইন্দ্রও তার প্রতি, সেই ছোট্ট বালক ধ্রুবের প্রতি অত্যাচারই বলা যায়, অত্যাচার করেছিল। কখনো প্রবল বৃষ্টি, কখনো প্রবল ঝড়, কখনো প্রবল বিদ্যুৎ ইত্যাদি উৎপন্ন করেছিলেন, কিন্তু কিছু করতে পারেন। দেবর্ষি নারদ ইন্দ্রকে বললেন, হে ইন্দ্র, তোমার কোনো সামর্থ্য নেই ওই বালককে তার তপস্যা থেকে এক চুল মাত্র এদিক ওদিক করার। সে দৃঢ় সংকল্প প্রভুকে সে তাকে পেতেই হবে। এবারে প্রায় সৃষ্টি সব রসাতলে যাচ্ছে, সমস্ত দেবতা আদি ব্রহ্মা আদি সকলে গেলেন ভগবান শ্রী বিষ্ণুর কাছে। শ্রী বিষ্ণুর কাছে গিয়েছেন, গিয়ে সকলে প্রার্থনা করছেন যে প্রভু এ তো এক মানে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে উঠল, এখন তো ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে উঠল যে সমস্ত সৃষ্টি একবারে রসাতলে যেতে চলেছে, সমস্ত শ্রোতাবাহী যে সমস্ত নদী তার রুদ্ধ হয়ে গেছে, পর্বত থেকে জল পতিত হওয়া বন্ধ হয়ে গেছে, সমস্ত জীবজন্তু ছটফট করছে, প্রভু কিছু করুন। বলছেন চিন্তা নেই, এখন ওই বালককে আমাকে দর্শন দিতেই হবে। এবারে ভগবান তিনি কি করছেন, সেই বৈকুণ্ঠ থেকে অতি দ্রুত গতিতে তিনি ধ্রুবের সম্মুখে এলেন। ধ্রুবের সম্মুখে এসে দাঁড়িয়ে আছে প্রভু, আর ধ্রুব তিনি সেই প্রভুর যে চিন্তন তার হৃদয়ের মধ্যে চলছে, হৃদয়ের মধ্যে প্রভুকে দেখতে পাচ্ছেন সাক্ষাৎ রূপে, সাক্ষাৎ রূপে দেখছেন, অতএব তার চক্ষু খোলার কোনো প্রয়োজন নেই। ভেতরেই যখন আনন্দ হচ্ছে তাহলে বাইরের আর চক্ষু উন্মিলিত করে কি লাভ। আর ভগবান তিনি বলছেন আমি এলাম তার সম্মুখে, অথচ সে চোখ কেন খোলে না? তখন প্রভু সর্বান্তর্যামী তিনি কি করলেন, তার হৃদয় থেকে অন্তরিত হয়ে গেলেন। এবারে ধ্রুব বালক কি করলো, সে একেবারে উন্মাদের মতো উঠে দাঁড়িয়ে বলছেন প্রভু কোথায়, প্রভু আপনি কোথায় গেলেন, প্রভু আপনি আমার হৃদয়ের মধ্যে ছিলেন, প্রভু আপনি কোথায় গেলেন, আমাকে দর্শন দিন। বলছেন বৎস আমি তো তোমার সম্মুখেই দাঁড়িয়ে আছি। বল ভক্ত বৎসল ভগবান কি জয়, বল বৈকুণ্ঠাদেশ ভগবান কি জয়। এবারে প্রভুকে দেখে তিনি সাষ্টাঙ্গে চরণে পড়ে গেলেন, পড়ে গিয়ে প্রণাম করলেন। প্রণাম করে একেবারে পাগলের মতন, ছোট্ট বালক তো, সে বলছে প্রভু আমি অনেক কিছু মানে আমার গুরুদেবকে প্রশ্ন করে শিখেছিলাম, কিন্তু আমি এই প্রশ্ন করিনি যে প্রভু আমি আপনাকে দর্শন পেলে আমি কি বলবো আর কি করব, আমি তো কিছু জানি না প্রভু, আমি এখন কি করি প্রভু, এবং প্রভু আপনাকে না আমার অনেক কিছু বলার আছে, কিন্তু আমি সব আপনার এই রূপ দেখে আমি সব ভুলে যাচ্ছি। বলছেন কি বলতে চাও বৎস? ছোট্ট বালক ধীরে ধীরে প্রভুর কাছে গেলে হাত জোড় করে বলছেন যে হে প্রভু আমার বিমাতা আমাকে আমার পিতার কোল থেকে কোলে উঠতে দিল না, আমাকে না সরিয়ে দিল। কেন? তা বলছেন তোমাকে তোমার পিতার কোলে উঠতে দেয়নি, আমি হলাম সমস্ত জগতের পিতা, তুমি আমার কোলে বসো। প্রভু কি করলেন, টিকাকারের ভাষা, প্রভু তাকে তুলে নিয়ে নিজের কোলে বসালেন। দেখুন ভগবান কেমন দয়ালু, কেমন কৃপালু, এই জাগতিক যে পিতা তাকে কোলে তুলে দিতে পারল না, কিন্তু সে পরম পিতা তিনি তাকে মানে নিজের কোলে স্থান দিলেন। বলছেন যে প্রভু, হে ভগবান, আমি না আপনাকে অনেক প্রশ্ন করতে চাই, আমি আপনাকে স্তব স্তুতি করতে চাই, আমি আপনাকে বন্দনা করতে চাই, আমি আপনার মানে কি যে করবো আমি তো কিছু বুঝে পাচ্ছি না, আমি তো স্তব স্তুতিও জানি না। বলছেন তুমি আমাকে অনেক প্রশ্ন করবে। তখন প্রভু কি করলেন, তার যে সেই শঙ্খ, বেদময় শঙ্খ, সেই শঙ্খটা ধ্রুবের কপোলদের স্পর্শ করলেন। কপোলদের স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার সমস্ত বেদ, সমস্ত বেদান্ত, সমস্ত উপনিষদ, সমস্ত শাস্ত্র সে ধ্রুবের মধ্যে গিয়ে প্রবিষ্ট। বলছেন এবার প্রশ্ন করো। বলছেন আপনি তো সব প্রশ্নের উত্তর আমার মাথার ভিতরেই প্রবেশ করিয়ে দিয়েছেন প্রভু, আমার তো আর কোনো প্রশ্ন নেই, আমি তো সব কিছু আপনি আমার প্রশ্ন মাথার মধ্যেই দিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে সমস্ত বেদ তার মধ্যে প্রবেশ করছে, সমস্ত শাস্ত্রকারগণ তার ভিতরে সাক্ষাৎ রূপে প্রবেশ করে গেছে। এবারে ধ্রুব প্রভুরের স্তব স্তুতি আরম্ভ করলেন, বিভিন্নভাবে স্তব স্তুতি করলেন। হে প্রভু, আপনি পরম কৃপালু, আপনি পরম দয়ালু, প্রভু আপনার কৃপা এমন, আপনার দয়া এমন যে এই জাগতিক সংসারে কারোর মধ্যে সেই প্রকার দয়া নেই, তার নিজের পিতা হোক, নিজের মাতা হোক, নিজের বান্ধব হোক, কারোর সঙ্গে মানে শুধু এই মনুষ্য জগতে নয়, সমস্ত দেব দানব যক্ষ রক্ষ গন্ধর্ব আদি যত যত লোক আছে, উপরিস্থিত যত যত লোক আছে, তাদের মধ্যে আপনার মধ্যে যে দয়া আছে, কৃপা আছে, তাও অন্য কারোর মধ্যে নেই। তাই হে প্রভু, সমস্ত বেদবান আপনার স্তুতি করতে করতে তারাও পর্যন্ত ক্লান্ত হয়ে পড়ে, প্রভু আমি তো এক ছোট্ট বালক, তাই আমি আপনাকে শুধু নমন করি। এইভাবে অনেক শ্লোকের দ্বারা সেই যে বেদময় শঙ্খ সংস্পর্শে তার সমস্ত জ্ঞান হয়েছে, তিনি সমস্ত মানে ছন্দাকারের সমস্ত মানে স্তব স্তুতি করলেন। করার পরে প্রভুকে বলছেন যে প্রভু বলছেন যে হে বৎস ধ্রুব, কি চাও তুমি, আমি তো বরদ ঈশ্বর, তার তো জ্ঞান হয়েছে, পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন। তিনি বলছেন প্রভু আমি তো কিছুই চাই না, আমি আপনার এই শ্রীচরণে স্থান চাই, এই শ্রীচরণ ব্যতি রেখে আমি আর কিছুই চাই না প্রভু, আমি আর কোনো কিছুই আকাঙ্ক্ষা করি না। হে প্রভু, আপনাকে দর্শন পেয়েছি, আর কিছু বাকি আছে কি আমার, আমি কিছুই চাই না প্রভু, আপনার চরণই চাই। বলছেন না না, আমাকে যারা ভজন করতে আসে, যে অভিপ্রায় নিয়ে, যে কামনা বাসনা নিয়ে, সেই কামনা বাসনা আগে পূর্ণ করতে হবে, তারপরে সে আমাকে প্রাপ্ত হবে। দেখো ওই উপরের দিকে তাকিয়ে তোমার জন্য আমি একটি ধ্রুবলোক তৈরি করেছি, যা নক্ষত্রগণের মধ্যে শ্রেষ্ঠ সেই ধ্রুবলোক, ওই ধ্রুবলোকটা আমার কৃপার স্থান, ওই লোকের বিনাশ নেই, তাই আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে আমি তোমাকে আমার ওই কৃপা সদৃশ যে ধ্রুবলোক যা তোমার নামে নাম দিয়েছি, ওই ওটাই তোমার স্থান, কিন্তু তুমি এখন যেতে পারবে না, তুমি তো এসেছিলে, তুমি পিতার কোলে উঠবে, রাজত্ব করবে, রাজা হবে, তোমার এই বাসনা ছিল, তাই সেই বাসনাকে আগে পরিপূর্ণ করো। বলছে প্রভু না না, ও তো আমি অজ্ঞানতার কারণে বলেছিলাম, আমার তো কোনো জ্ঞান ছিল না। বলছে না তা হবে না, তোমাকে 36,000 বৎসর কাল পর্যন্ত তোমাকে এই পৃথিবী শাসন করতে হবে, এবং আমার কৃপা তোমার সঙ্গে থাকবে, তুমি চিন্তা করো না, 36,000 বৎসর পরে তুমি ওই যে সমস্ত নক্ষত্রদের মধ্যে চকচক করছে, তোমার নামে নাম দিয়েছি, আমার কৃপা ছায়া বলে জানবে, সেই লোক তুমি প্রাপ্ত হবে। অতএব হে বৎস, তুমি এখন রাজধানীতে ফিরে যাও, বলে তাকে আশীর্বাদ করে প্রভু সেখান থেকে অন্তর্হিত হয়ে নিজ লোকে গেলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল ধ্রুব মহারাজ কি জয়। অপরদিকে কি হলো, তিনি এসেছেন মাত্র 5 মাসে প্রভুকে পেয়ে গেছেন, এই 5 মাসের মধ্যে সেই যে সুরুচির সঙ্গে মিশেছিল এই কথা যখন তপস্যারত মনু মহারাজ জানতে পারলেন, মানে উত্তানপাদের পিতা, তখন তিনি তপস্যা ছেড়ে গিয়ে তাকে ভীষণভাবে, মানে পিতার যে নিয়ম সেই নিয়মে তাকে ভীষণ কথা বললেন। বলছেন, ওরে মূর্খ, নিজের পুত্র সম্রাট উত্তানপাদকে বলছে, তুমি আজ স্ত্রী মোহে মোহিত হয়ে তোমার যে বাস্তবিক যে জ্যেষ্ঠা রানী তাকে তুমি পরিত্যাগ করেছ, আর তোমার জ্যেষ্ঠ পুত্র ধ্রুব, সে পরম ধার্মিক পরম ভক্ত, তাকে তুমি গৃহ থেকে বের করে দিয়েছ ওই সুরুচির কথা শুনে, তোমার লজ্জা হওয়া উচিত। এবারে তার জ্ঞান ফিরেছে, মনু মহারাজ এতটুকু বলেই চলে গেলেন, তিনি পুনরায় জ্ঞান প্রাপ্ত হয়ে ওই সুনীতির সঙ্গেই থাকা আরম্ভ করলেন, আর বন হতে বনান্তরে এই ধ্রুবকে খুঁজে বেরিয়েছিলেন কিন্তু পাননি। দেবর্ষি নারদ অকস্মাৎ গিয়ে একদিন উপস্থিত হয়েছে, তিনি সময় মতনই যান, গিয়ে বলছেন, হে রাজন, তুমি এইভাবে মনমরা হয়ে পড়ে রয়েছ, চিন্তিত হয়ে তুমি পড়ে আছো, আমি সব জানি, তুমি তোমার পুত্রের জন্য তো? বলছেন, হ্যাঁ হে দেবর্ষি, কোথায় আমার পুত্র আমাকে এনে দিত? বলছেন, আমি তো এনে দিতে পারবো না, তবে আমি তোমাকে একটি কথা বলে যাচ্ছি, তোমার পুত্র যথাসময়ে প্রভুকে দর্শন করেই তোমার রাজ্যে ফিরবে, তুমি নিশ্চিন্ত থাকো। তাতে সুনীতি এবং রাজা উত্তানপাদ সন্তুষ্ট হয়ে, কিন্তু মনটা ভীষণ খারাপ। এবারে যখন দূতদের মুখে শুনলেন যে ছোট্ট বালক ধ্রুব প্রভুকে দর্শন প্রাপ্ত হয়ে তিনি রাজধানীতে ফিরছেন, উত্তানপাদ বললেন, সমস্ত নগর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলো দেখতে দেখতে, আর সমস্ত বনপথ একেবারে সুন্দরভাবে জল সিক্ত করে সেখান থেকে চতুর্দিকে আতর, মানে সুগন্ধি দ্রব্য ছিটিয়ে দাও, আর পথ সাজিয়ে ফেলো সুন্দর কদলী বৃক্ষ দ্বারা, চতুর্দিকে কদলী বৃক্ষ এবং পুষ্পের ছোট ছোট চারা যেগুলো টপে লাগানো থাকে সেগুলো দিয়ে রাস্তাঘাট একেবারে পরিষ্কার করে আমার পুত্রকে স্বাগত কর। এবারে স্বাগতের ব্যবস্থা হল, সমস্ত রাজ্যের প্রজাগণ তারা আনন্দিত হল যে সুনীতির পুত্র সে আজ ভগবানকে দর্শন পেয়েছে, দর্শন করে সে আজ ফিরে আস, আনন্দের আর সীমা নেই। এবারে সর্বপ্রথম তিনি কি করলেন, তার বিমাতাকে গিয়ে প্রণাম করলেন। তার বিমাতাকে তো একেবারে প্রায় ত্যাগ করে রেখেছিলেন উত্তানপাদ, যে তোমার কথা অনুযায়ী আমি তাকে বনে পাঠিয়ে দিয়েছি এক প্রকার। তাই সর্বপ্রথম তার কনিষ্ঠা মাতা বিমাতাকে যখন প্রণাম করল, বিমাতা অশ্রু বিসর্জন করতে করতে তাকে বুকে জড়িয়ে ধরে বলছেন, হে বৎস, তুমি আমাকে ক্ষমা করো। তা ধ্রুব কি বলছেন, যে হে মাত, আমি তোমাকে ক্ষমা করব, এ আবার কোন শাস্ত্রের কথা? তুমি তো আমার প্রণম্য, আমার পূজনীয়া, তুমি আমার কাছে যদি ক্ষমা চাও আমার অপরাধ হবে না? বলছেন, না হে ধ্রুব, আমি এমন নিষ্ঠুর মা যে আমি তোমাকে পিতার কোলে উঠতে দিইনি, তাই তুমি দুঃখিত হয়ে বনে চলে গিয়েছিলে, না না তুমি আমাকে ক্ষমা করো। বলছেন, না হে মাতো, তুমি এমন কথা আমাকে বলবে না, তোমার জন্যই, তুমি যদি আমাকে মানে রাজধানী থেকে চ্যুত না করতে, যদি আমাকে দুঃখিত না করতে, আমি প্রভুকে দর্শন পেতাম না, আমি যে প্রভুকে দর্শন পেয়েছি তা তোমার কৃপায়। আরো জড়িয়ে ধরলেন, অস্ত্র বিসর্জন করে তাকে একেবারে সিক্ত করে ফেললেন ছোট্ট বালক ধ্রুবকে। এবারে উত্তানপাদকে প্রণাম করলেন, উত্তানপাদ কোলে তুলে নিয়ে আদর করে বলছেন, হে পুত্র, আমিও তোমার সঙ্গে ভারী অন্যায় করেছি, অতীব অন্যায় করেছি। তুমি আমাকে মুখটা চেপে ধরে বলছেন, হে পিত, এমন কথা বলতে নেই, আমি তো তোমাদের কৃপাতেই প্রভুর দর্শন লাভ পেয়েছি, আর প্রভু না আমাকে নিজে কোলে বসিয়েছে। আরো জড়িয়ে ধরে রোদন করছেন, এবারে ছেড়ে দিলেন। নিজ মাতা সুনীতিকে প্রণাম করতে যখন যাচ্ছেন, সুনীতি বক্ষে জড়িয়ে ধরে আনন্দ অশ্রু বিসর্জন করছে। এইভাবে ধ্রুব প্রভুকে প্রাপ্ত হয়েছিলেন। তারপরে ধ্রুব যখন যুবা অবস্থায় পদার্পণ করলেন, একদিন উত্তানপাদ দর্পণের সামনে গিয়ে দেখছেন নিজের এক পাশের কেশ রাশি মানে শ্বেতবর্ণ ধারণ করেছে। তিনি তখন চিন্তা করলেন আমার বানপ্রস্থে যাওয়া উচিত, তাই ধ্রুবকে রাজমুকুট বৈদিকভাবে রাজমুকুট প্রদান করে অভিষিক্ত করে তিনি তার স্ত্রীকে নিয়ে মানে সুনীতিকে নিয়ে চলে গেলেন। না ভুল, তিনি একাই গিয়েছিলেন, তিনি বানপ্রস্থে চলে গেলেন। ধ্রুব এবার রাজা হলেন। ধ্রুব রাজা হয়ে তিনি কি করলেন, তিনি শিশুমার তনয়া ভ্রমীকে বিবাহ করলেন। বহুকাল তিনি রাজ্য পরিচালনা করলেন পরম ধার্মিকভাবে। আর ধ্রুবের চতুর্দিকে জয় জয়কার এই জন্য যে তার তিনি সাক্ষাৎ ভগবানকে দর্শন পেয়েছিলেন, সেই জন্য চতুর্দিকে একেবারে জয় জয়কার। একবার কি হলো, উত্তম মৃগয়া করতে গিয়ে যক্ষদের সঙ্গে তার বিবাদ হয়, যক্ষরা তাকে মেরে দেয়, একেবারে হত্যা করে ফেলে। তার মাতা সুরুচি তাকে অন্বেষণ করার জন্য যখন অতি দ্রুত গতিতে বনে প্রবেশ করল খুঁজছে নিজের পুত্র উত্তমকে, তখন কি হলো, অকস্মাৎ দাবানলের সৃষ্টি হলো। বনে আগুন লাগাকে দাবানল বলে। দাবানলের মধ্যে পতিতা হয়ে তার মানে বিমাতা সুরুচিও মারা গেল। টিকাকারগণ আবার সেখানে অনেক কথাই বলেছে, যারা দুষ্ট হয় তাদের মৃত্যু এই প্রকার অকস্মাৎই হয়ে থাকে, ইত্যাদি ইত্যাদিভাবে টিকাকারগণ বর্ণন করেছেন। এবারে যখন ধ্রুব জানতে পারল যক্ষেরা তার ভাইকে হত্যা করেছে, তিনি বনে গেলেন। এবারে বনে গিয়ে একেবারে ভয়ঙ্কর সংঘর্ষ আরম্ভ হল যক্ষদের সঙ্গে। সে একেবারে এমন তপস্যা মানে এমন ভয়ঙ্কর যুদ্ধ যে সে আর বলার কথা না। এমনভাবে এই ধ্রুব বাণ নিক্ষেপ করায় এমন ওস্তাদ ছিলেন যে কি হলো, যে তিনি একই সঙ্গে প্রায় সহস্র বাণ নিক্ষেপ করতে পারত। সহস্র সহস্র যক্ষদের হত্যা করতে থাকলে, যক্ষরাও মায়াবী হয়, তারা মায়া দর্শন করে কখনো আকাশ থেকে অমৃত আদি তার উপরে ফেলে দিচ্ছে, কখনো পাহাড় পর্বত ছুটছে, এবং তিনিও দিব্য অস্ত্র দিয়ে তাদের মায়াকে বিনষ্ট করে দিলেন। এবারে তাদেরকে এমনভাবে নির্মমভাবে হত্যা করতে থাকলেন যক্ষগণ কোনো কিছুই করতে সক্ষম হচ্ছে না। এই যক্ষদের অধিপতি হচ্ছে ধনপতি কুবের। এবারে এইভাবে যখন একেবারে সাধারণ জীবজন্তুকেও বোধহয় এমনভাবে কেউ মারে না, এমনভাবে ক্রোধিত হয়ে সেই সমস্ত যক্ষদের বিনাশ করতে থাকে। তার পিতামহ মনু মহারাজ তিনি তপস্যা করছিলেন, তিনি তার কাছে এসে বলছেন, নায়ং মার্গহি সাধুনাম হৃষিকেশানুবর্তিনাম যদাত্মনম পরাগৃহ্য পশুবৎ ভূত বৈশসম। বলছেন, হে পৌত্র, তুমি এ কি করছো, তুমি ভগবানের কৃপার পাত্র আর তুমি ভগবানকে দর্শন পেয়েছ, তুমি একজন সাধু আর তুমি এইভাবে এই সমস্ত যক্ষদের বিনাশ করছ, এ তোমার উচিত নয়। নায়ন সাধুনাং মার্গ, এগুলো সাধুদের রাস্তা নয়, এ সাধুদের মার্গ নয়, তুমি এই কার্য থেকে এখনই বিরত হও, এ তোমার উচিত নয়, তুমি প্রভুর কৃপাপাত্র, সাধুগণ কখনো এইভাবে নৃশংসভাবে হত্যা কার্যে লিপ্ত হয় না, এই সমস্ত কার্য তুমি ছেড়ে দাও। বলার সঙ্গে সঙ্গে পিতামহ মনু এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি বাণ ছেড়ে দিলেন। দেখুন কেমন আজ্ঞাকারী। এবং তিনি একেবারে যখন সেই যুদ্ধ থেকে বিরত হলেন, বিরত হলে সকলে বড় আশ্চর্যান্বিত হল যে দেখো, সমস্ত যক্ষগণ তারা বলছে দেখো কেমন, মানে পিতামহ বলল, তার পিতামহ স্বয়ম্ভুব মনু বলল, আর সে সঙ্গে সঙ্গে ভগবানের আদেশ মনে করে যেমন সকলে কার্য করে সেই প্রকারভাবে সঙ্গে সঙ্গে সেই কার্য থেকে তিনি বিদায় নিলেন। এতে কুবের মহোদয় তিনি ভীষণভাবে সন্তুষ্ট হলেন, ভীষণভাবে সন্তুষ্ট হয়ে বলছেন যে আজ আমি ভীষণভাবে সন্তুষ্ট, ভো ভো ক্ষত্রিয়ায়াদো পরিতুষ্টস্মিতে অনগ। হে রাজন, ধ্রুবকে বলছেন, হে রাজন, আমি তোমার প্রতি অত্যাধিক সন্তুষ্ট। দনপতি কুবের যক্ষদের রাজা বলছে যে তুমি তোমার পিতামহ বলার সঙ্গে সঙ্গে এই যুদ্ধ ওই রণ থেকে তুমি একেবারে বিরত হয়ে গেল, আমি ভীষণভাবে খুশি। আর পিতামহ আর কি বললেন, হে ধ্রুব, তোমার ভ্রাতা উত্তমের যে মৃত্যু হয়েছে তা তার কাল এসেই তাকে গ্রাস করেছে, তাকে কেউ মারেনি, তার মৃত্যুর সময় এসেছে, এই জন্য সে মারা গিয়েছে, তোমাকে এইভাবে নৃশংসভাবে হত্যাকার্য করা উচিত নয়। এই কথা বললেন, যে যার কর্ম অনুসারে জন্মায়, যে যার কর্মানুসারে তার মৃত্যু হয়, সে কালের কবলে কবলিত হয়, অতএব এতে কারো কোনো দোষ নেই। মনু মহারাজ আবার তপস্যায় চলে গেলেন, আর অত্যাধিক সন্তুষ্ট হলেন ধনপতি কুবের যক্ষদের মহারাজ। ভো ভো ক্ষত্রিয়াদো পরিতুষ্টস্মিতে অনাগ, আমি অত্যাধিক সন্তুষ্ট। এবং বলো বলো, হে রাজন, হে ধ্রুব, তুমি বলো আমার থেকে তুমি কি চাও, তুমি আমার থেকে একটা বর নাও। বলছেন, আমি আপনার থেকে কি বর নেব মহারাজ? হে যক্ষেশ্বর, হে যক্ষ অধিপতি, হে কুবের মহোদয়, আমি আপনার থেকে কোনো বরই চাই না। আমি জানি আপনি হচ্ছেন ধনপতি কুবের, আমি ইচ্ছা করলে বা আমি চাইলে আপনি বহু কিছু দেবেন, কিন্তু আমার তাতে কিছু প্রয়োজন নেই। বলছেন, না, আমি সন্তুষ্ট হয়ে যখন কিছু দিতে চাইছি তুমি নাও না। বলছেন, ঠিক আছে, আপনার মধ্যে এই শক্তি আছে আমি জানি, আপনি আমাকে এই আশীর্বাদ করুন যে আমার যেন ভগবান শ্রীহরিতে এবং শ্রীহরির ভক্তগণের প্রতি আমার যেন অচলা ভক্তি সর্বদা থাকে। বললেন, বৎস তথা, আমি তোমাকে এই আশীর্বাদ করলাম। এই আশীর্বাদ করে তিনি আপন আপন স্থানে চলে গেলেন। তিনি এক অমোঘ আশীর্বাদ পেলেন, ভগবান শ্রীহরির প্রতি এবং ভক্তগণের প্রতি তার অচলা ভক্তি থাকবে, এই আশীর্বাদ করে তিনি চলে গেলেন। তারপরে তিনি নিজের পুত্রদের মধ্যে রাজ্য বিভাজন করে দিয়ে তিনি এবারে চলে গেলেন বদ্রীনাথ, বদ্রী বিশাল। সেখানে গিয়ে ধ্রুব মহারাজ তপস্যা করলেন। তপস্যা করার পরে সেখানে সেই যে ধ্রুবলোকে নিয়ে যাওয়ার জন্য ভগবান শ্রী বিষ্ণু দূতগণ এসেছেন, বলছেন যে, হে রাজন, হে ভক্ত প্রবর ধ্রুব, এখন আপনাকে আমরা নিয়ে যেতে এসেছি প্রভুর ইচ্ছানুযায়ী, অতএব আপনি চলুন। তাকে রথে যখন নিয়ে যাচ্ছেন তখন মৃত্যু এসে উপস্থিত। মৃত্যু বলছেন যে, হে মহারাজ, আপনি তো চলে যাচ্ছেন কিন্তু সকলে আমার কবলে কবলিত হয়, মানে তারা মারা যায়, মারা গেলে যমদূতগণ বা যমরাজ নিয়ে গিয়ে বিচার করে, তারপরে সেখান থেকে যায়, কিন্তু আপনি সশরীরে যেতে হলে আমার মস্তকে পদটি রেখে আপনাকে রথে উঠতে হবে। তো ধ্রুব, তিনি তো সাধু ব্যক্তি, তা তিনি বলছেন যে তা কী করে সম্ভব, আপনি হচ্ছেন প্রভুর একজন দাস, বিশেষ দাস, আমি আপনার মস্তকে চরণ রেখে কী করে যাব? বলছেন, তা না হলে আর উপায় নেই। এবং পার্শ্বদগণ বললেন যে তিনি শাস্ত্র বিধি অনুযায়ী ঠিকই বলছেন, আপনি তার মস্তকে চরণ না দিলে আপনি সশরীরে যেতে পারবেন। এবারে তিনি উঠে এদিক ওদিক দেখছেন, পার্শ্বদগণ বলছেন যে কি দেখছেন আপনি? বলছেন, আমার মাতা কোথায় আমি তাই দেখছি। বলছেন, কেন? ওই যে সামনে, আরে আপনাকে যিনি গর্ভে ধারণ করেছেন তিনি কি এখানে থাকবেন নাকি? তিনিও তো আপনার সঙ্গে ওই ধ্রুবলোকেই যাবেন। ওই দেখুন না, আগে আগে আপনার মায়ের রথ রয়েছে, তাই দেখে এবারে তিনিও মৃত্যুর মস্তকে পদ দিয়েই উঠতে হল। এবারে তিনি সশরীরে সেই ধ্রুবলোক প্রাপ্ত হলেন। বল ভক্ত প্রবর ধ্রুব মহারাজ কি জয়। ধ্রুব মহারাজের চরিত্রের মহিমা সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলছেন। কি বলছেন? যে কেউ যদি প্রাতে সন্ধ্যায় বৈকালে একাদশীর দিনে এই ধ্রুব চরিত্র কেউ যদি শ্রবণ করেন তার মহিমা তো বহু, কিন্তু তন্মধ্যে বলবর্ধক, যশপ্রাপ্তি এবং তারা যারা যারা শ্রবণ করবেন বা পাঠ করবেন তারা ভক্তিকে পর্যন্ত লাভ করবেন। এই বলে সেখান থেকে ধ্রুব মহারাজ তিনি ষষ্ঠ হলেন। সমস্ত তারি বংশে পরম ধার্মিক অঙ্গ মহারাজের জন্ম হয়। তারি বংশ পরম্পরা করতে করতে চলেছেন। ধর্মবীর অঙ্গ মহারাজ তিনি পরম ধার্মিক ছিলেন, তার কোনো পুত্র আদি হয় না। যদিও তার এক পুত্র হলো, তার নাম হচ্ছে বেন। এই বেন মানে এত দুষ্ট সে আর বলার কথা না। এই বেনে বেনকে শুধরানোর জন্য তিনি বহু কিছু চেষ্টা করলেন, কিন্তু দুষ্টে নাই শুনে ধর্মের কথা। অত বড় ধার্মিক রাজা অঙ্গ, তার পুত্র বেন মহা অত্যাচার, খল প্রবৃত্তি, দুষ্ট প্রবৃত্তি। একদিন রাত্রেবেলা মহারাজ অঙ্গ তিনি তার পুত্রের জ্বালায়, পুত্রের তাড়নায় তিনি কি করলেন, রাতারাতি গভীর নিশীতে সকলের অজ্ঞাতে রাজ্য পরিত্যাগ করে কোথায় যে কোন বনে গেলেন তার কেউ খুঁজে পেলেন। এইভাবে তার গুপ্তচরগণ এবং বিশেষ সৈনিকগণ তাদের এক বছর পর্যন্ত বনে বনে খুঁজে বেড়াল, কোথায় গেলেন মহারাজ, কিন্তু তাকে আর পাওয়া গেল না। টিকাকারগণ বলছেন তিনি মানে বৈরাগ্য ধর্ম অবলম্বন করে পরে ভগবত ধামে চলে গিয়েছেন। এক বছর পর দেখা গেল রাজ্যের সমস্ত চতুর্দিকে তো চোর দস্যুদের উৎপাত বেড়ে গেল। সমস্ত ঋষিগণ চিন্তা করলেন বেন অত্যাচারী, কিন্তু সে যদি তাকে রাজ্য যদি দিয়ে দেওয়া যায় তাহলে বোধহয় সে কিছুটা হয়তো ভালো হতে পারে। রানী সুনীতা অঙ্গ মহারাজের স্ত্রী, বেনের মাতা এই সুনীতা, সুনীতাকে গিয়ে বলছেন যে দেবী সুনীতা, আমরা চিন্তা করেছি যে অঙ্গ মহারাজ তিনি তো কোথায় চলে গেছেন নিরুদ্দেশ হয়ে, চতুর্দিকে তো দস্যু তস্করদের উৎপাত বেড়ে গেছে, অতএব আমরা বেনকেই রাজ্যাভিষেক করতে চাই। সুন্দর সময় দেখে এই বেনকে রাজ্যাভিষেক করলেন। এবারে তো হেত বিপরীত, চোর দস্যুগণ যে যেখানে ছিল এই দুষ্ট বেনের ভয়ে তারা তো মুশিকের গর্তে প্রবিষ্ট হয়েছে, এইরকম অবস্থা। এইরকমই বর্ণনা করেছেন যে তারা ভয়ে কেউ কেউ বোধহয় মুশিকের গর্তে মানে ইঁদুরের গর্তে ঢুকতে পারলে পারে লুকিয়ে থাকার জন্য, এত বড় শাসক। কিন্তু শাসক তো ভালো, কিন্তু তার ওই দোষের মধ্যে দোষ হচ্ছে যে সে সাধু দেখতে পায় না দুই চোখ। এবারে সেই সময় যে সমস্ত ত্রিকালদর্শী মহাত্মাগণ ছিলেন তাদের উপরে অত্যাচার করা আরম্ভ করলেন, তাদেরকে সব ধরে বেঁধে নিয়ে চলে আসেন তার সৈনিকেরা তার আজ্ঞানুযায়ী। সেই সাধুদের সব একত্রিত করে একদিন বলছেন কি, যেখানে যেখানে বিষ্ণু যজ্ঞ, যেখানে যেখানে সেই শ্রী বিষ্ণুর কথা, যেখানে যেখানে সেই বিষ্ণুর আরাধনা যারা করেন তাদের যে যেখানে পেয়েছেন সমস্ত একেবারে ত্রিকালজ্ঞ মুনি ঋষিগণকে একেবারে রজ্জু দ্বারা বন্ধন করে এনে তার সামনে পেশ করলেন। এবারে বুদ্ধি যখন খারাপ হয়, ওই যে বলে না পতঙ্গ যখন ওই পিঁপড়ের যখন পাখনা ওঠে তখন সে কি করে, যেখানে আগুন জ্বলে ওখানে আনন্দ করতে করতে যায় আর ওখানে গিয়েই বিনাশ প্রাপ্ত হয়, ঠিক তদ্বদ অবস্থা। সমস্ত সাধুদের ত্রিকালজ্ঞ মুনি ঋষি তারা তাদেরকে ধরে বেঁধে নিয়ে চলে এসে এসে বলছেন যে তোমরা কার উপাসনা করো, আপনি তো আপনি না, তোমরা বলছেন কেন, আমরা ভগবান শ্রী বিষ্ণুর, ভগবান পরমেশ্বরের, ভগবান সেই ব্রহ্মের উপাসনা যে যেমন উপাসনা করে, প্রকারান্তরে তো সে কৃষ্ণই, যে যারই উপাসনা করুক না কেন। বলছেন আমরা তো তাদের উপাসনা করি, ভগবানের উপাসনা করি। বলছেন একেবারে মূর্খ সব তোমরা, মূর্খ। বলছেন কেন মূর্খ কেন, বলছেন আরে আমার রাজ্যে তোমরা থাকো, আমার রাজ্যের অন্ন ধ্বংস করো, স্বর্গ দেবময় হচ্ছে রাজা, রাজাই হচ্ছে ভগবান, আর আমি ভগবান থাকতে তোমরা অন্য ভগবানের উপাসনা করো মানে। আরে যেমন দুষ্টা নারী নিজের স্বামীকে
ভজনা না করে যেমন উপপতির ভজনা করে, তোমাদের দশা তো সেই রকম। মানে কত বড় গালি গালি দিলে, তোমরা তো বারো বনিতা, আমার রাজ্যে থাকো, আমার রাজ্যের অন্ন ধ্বংস করো, আমি হলাম এই দেশের ভগবান, আর আমাকে ছেড়ে তোমরা ভজ কিনা সেই কোথায় বিষ্ণু, কোথায় কৃষ্ণ, কোথায় হরি? তোমাদের শাস্ত্র জ্ঞান সব কোথায় গেছে? শাস্ত্র পড়ো, শাস্ত্রে বলেছে রাজাই হচ্ছে ভগবান, সে ভগবানের অংশ টংশ না, বলছেন ভগবান। অতএব আমার ভজনা করো। ঋষিগণ বলছেন যে দেখো বেন, তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো, আর এই সমস্ত অসঙ্গত কথা, শাস্ত্র বিরুদ্ধ কথা রাজার বলা উচিত নয়। তখন বলছেন কি, যে দাড়ি পেকে গেল, কোনটা শাস্ত্র আর কোনটা অশাস্ত্র এটাই বুঝতে পারলো না, আর আমাকেই জ্ঞান দিচ্ছে, এই বুড়োগুলোর কোনো মাথামুন্ডু ঠিক নেই। এইভাবে বলছি, একদম মানে খাঁটি বাংলা বলছি। এবারে ঋষিগণ এমনভাবে হুঙ্কার করলো, সেই হুঙ্কারেই সে সিংহাসন থেকে পড়ে ওখানেই তার মারা গেল। হুঙ্কারে শুধু সেই সাধুগণ একত্রিত হয়ে হুঙ্কার করেছে, তাতেই সে ওখানেই দেহ ছেড়ে একেবারে শরীর ত্যাগ করেছে। এবারে ঋষিগণ তো যে যার স্থানে চলে গেল। এবারে আবার কিছুদিন যেতে না যেতে কি হয়েছে, আবার চোর দস্যুদের উৎপাত বেড়ে গেছে, ভীষণভাবে চোর দস্যুদের উৎপাত। সে তো সাধুরা তখন আরেক বিপদে পড়েছে, যে লোটা ঘটি রেখে ওই নদীতে ডুব মারবে, উঠে দেখে ডুব মেরে আর লোটা ঘটি কিছু নেই, চোরে নিয়ে চলে গেছে। এইরকম চোর দস্যুর উৎপাত বেড়ে গেছে। সাধুরা নিজেরা সভা করলেন, করে বলছেন যে আমাদের কিছু করতে হবে, তা না হলে এই রাজাবিহীন দেশ এ চলে না। দেখো চোর দস্যুগণ তারা আমাদের লোটা ঘটি, আমাদের জিনিসপত্র, যজ্ঞের সামগ্রী, বাইরে যদি একটি স্বর্ণ থালা বা পিতলের বা কাঁসার থালা পড়ে আছে সেটাও খুঁজে পাওয়া যায়, সব চোরে চুরি করে নিয়ে চলে যায়। বলছেন তাহলে কি করা যাবে? সকলে দেবী মানে রানী সুনীতার কাছে আসে। সুনীতা তিনি কি করেছিলেন, তার পুত্রের মৃত শরীরটা আড়কে রেখেছিলেন। আড়ক মানে সেটা ঔষধি পদার্থ দিয়ে তৈলাক্ত বিশিষ্ট, যার মধ্যে কোনো মৃত শরীর ডুবিয়ে রাখলে বেশ বহুকাল মানে সেটা তাজা থাকে, শরীরটা আর কি পচে না, গলে না। সব মহাত্মারা একত্রিত হয়ে গিয়ে বলছেন রানী সুনীতা ওই বেনের শরীরটা আছে তো? বলছেন হ্যাঁ বাবা, আপনারা বলেছিলেন রাখতে, আমি রেখে দিয়েছি আড়ক। বলছেন ওই শরীরটা লোকজন ধরিয়ে বাইরে নিয়ে আস, সব সেবকেরা গিয়ে শরীরটা বাইরে নিয়ে আস। এবারে তার বাম ভাগ, বাম বাহুও বলা হয়েছে, বাম ভাগ কি করলেন, মন্থন করা আরম্ভ করলেন। এবারে সে যখন মন্থন করা আরম্ভ করলো, সেখান থেকে এক বিশাল কায় বিশিষ্ট, একেবারে কালো কুচকুচে কৃষ্ণবর্ণ এক পুরুষ সে উৎপন্ন হয়ে বলছেন যে হে ঋষিবৃন্দ, বলুন আমি আপনাদের কি সেবা করতে পারি? বলছেন নিষিদ্ধ 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 মানে সংস্কৃতের একটি অর্থ হয় যে এখানে বসল। ইনি হলেন নিষিদ্ধ রাজ। এই যে আমরা যে বলি না যে বন্য প্রজাতি, জঙ্গলি ইত্যাদি যে বলি, তা ওই নিষিদ্ধ রাজ থেকে সমস্ত এই বনপ্রদেশে যে সমস্ত নিম্ন জাতি তাদের সৃষ্টি হয়। এবারে তারা কি করলেন, ওই বেনের দক্ষিণ বাহু মন্থন করা আরম্ভ করলেন। এবারে দক্ষিণ বাহু যখন মন্থন করা আরম্ভ করলেন, সেখান থেকে মানে নারায়ণের অংশে এক পুরুষের জন্ম হয়েছে। তিনি একেবারে সাক্ষাৎ তেজবিশিষ্ট, জ্যোতিবিশিষ্ট, তিনি হচ্ছেন মহারাজ পৃথু। বল পৃথু ভগবান কি জয়। এবারে আবার যখন মন্থন ক্রিয়া আরম্ভ হলো, সেখানে কি হলো, মন্থন করতে করতে এক লক্ষ্মী দেবীর অংশে সেখানে অর্চি মহারানী জন্ম হচ্ছে। বলো অর্চি মহারানী কি জয়। এবারে যখন তাদের দুজনের জন্ম হলো, সুন্দরভাবে তাদের সমস্ত বেশ আদি পরিধান করালেন ঋষিগণ নিজে। এবং সঙ্গে সঙ্গে কি করলেন, সমস্ত ব্রাহ্মণগণ ছিলেন তাদের মানে পৃথু মহারাজকে রাজা আর দেবী অর্চিকে কি করলেন রানী রূপে তারা স্বীকার করে তাদের সেইভাবে বৈদিক ক্রিয়া অনুযায়ী পদ্ধতি অনুযায়ী তাদের সেই সমস্ত নিয়মকানুনের দ্বারা তাদের অভিষেক করলেন। এবারে অভিষেকান্তে সমস্ত বন্দীগণ তারা কি করলেন, ঋষিদের আজ্ঞানুক্রমে পৃথু মহারাজের গুণগান করা আরম্ভ করলেন। তারা বলছেন, হে রাজন আপনি পরম ধার্মিক, হে রাজন আপনি মহাপ্রতাপশালী, সমস্ত প্রজাদের প্রতি আপনি দয়াশীল, ইত্যাদি ইত্যাদিভাবে বন্দীগণ যখন স্তব স্তুতি করছেন সে সময় পৃথু মহারাজ তাদের নিষেধ করছেন, বলছেন, হে বন্দীগণ, হে ঋষিবৃন্দ, আপনারা আগে আমার প্রভাব, আমার পরাক্রম, আমার বৈভব আগে দেখুন, দেখার পরে তো বন্দনা করবেন। আমি কিছুই করলাম না অথচ আপনারা আমার স্তব স্তুতি করছেন, এটা ঠিক বলে তো আমার মনে হয় না। ঋষিগণ বললেন যে, হে পৃথু মহারাজ, আমরা আমাদের জ্ঞান দৃষ্টি দ্বারা দেখেছি যে আপনি সাক্ষাৎ ভগবানের অংশ থেকে জন্ম নিয়ে এসেছেন, আর এই অর্চি মহারানী তিনি সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা, লক্ষ্মীর অংশে তিনি জন্ম নিয়ে এখানে প্রাদুর্ভূতা হয়েছে। অতএব আপনি যে এই পৃথিবীর জন্য বহু কিছু করবেন তা তো আমরা আমাদের দিব্য চক্ষুতে দেখতে পাচ্ছি। বলছেন, তাহলেও হে মহাত্মা বৃন্দ, আগে আমি কিছু করি তো। বললেন, ঠিক আছে। এবারে সমস্ত প্রজাগণ তারা ছুটতে ছুটতে এসে বলছেন যে, হে রাজন আপনি আমাদের নতুন রাজা হয়েছেন, আমরা একেবারে বহুদিন ধরে একেবারে অনাহারি, খেতেও পাই না ঠিক করে, আপনি আমাদের আহার প্রদান করুন। মহারাজ পৃথু বললেন, কেন, তোমাদের ভগবান সুন্দর হস্ত দিয়েছে, সুন্দর হস্তদ্বয় পদদ্বয় দৃঢ় অঙ্গ দিয়েছে, তোমরা চাষ করো, চাষ করে সেখান থেকে তোমরা শস্য উৎপন্ন করো, আর সেখান থেকে তোমরা অন্ন প্রাপ্ত হও, যে যার কর্ম করতে হবে তো, না রাজাই সব খেতে দেবে। তখন তারা হাত জোড় করে বলছেন, হে মহারাজ, আমরা এই পৃথিবীকে কত যত্ন করে সমস্ত শস্য আদি মানে বপন করি, কিন্তু তা থেকে আমরা এক দানা শস্যও পাই। আমরা বহুবার এইরকমভাবেই পরিশ্রম তো করি, কিন্তু তা থেকে আমরা কিছু ফসল প্রাপ্ত হই না। বলছেন, আচ্ছা, এত বড় সাহস এই ধরিত্রী দেবীর! তিনি সঙ্গে সঙ্গে তীর ধনুষ সংযোজনা করে তিনি চললেন, পৃথিবী দেবী কোথায়? এবারে পৃথিবী দেবী তিনি তো ছুটে পালাচ্ছেন। পৃথিবী দেবীটা পরে নাম হয়, ধরিত্রী দেবী তিনি পালাচ্ছেন, ধরা দেবী যখন পালাচ্ছেন, পৃথু মহারাজও তার সঙ্গে সঙ্গে এইভাবে বিভিন্ন স্থান ভ্রমণ করে ধরা দেবী দেখলেন যে, না, আমি এই ভগবত অংশ থেকে অবতীর্ণ পৃথু মহারাজের সঙ্গে পারব না। তিনি সামনে এসে হাত জোড় করে দেখা দিলেন, দিয়ে বলছেন যে, হে মহারাজ, আপনি তো আমাকে মারার জন্য একেবারে উদ্যত, আমি যে এই লোকে আছি, এই পৃথিবী রূপে, এই ধরিত্রী রূপে, তা আপনি বলুন যে আমার থেকে উৎপন্ন যে সমস্ত দ্রব্যাদি তা তো দুষ্টগণ কিছু খাক তাতে আপত্তি নেই, অন্তত কিয়দংশ তো প্রভুর সেবা যাওয়া উচিত, কিন্তু আপনার পিতা দুষ্ট বেন সে আমার থেকে উৎপন্ন যে সমস্ত শস্যাদি তা তো মানে ভগবান পর্যন্ত কখন যাবে, যখন সাধুর হাতে যাবে, সাধুই ভগবানকে ভোগ লাগাবে, সে সাধুদের কোনো অন্নাদি দিত না আর ভগবানের ভোগও লাগত না, তাই আমি ইচ্ছাকৃতভাবে সমস্ত ঔষধি সমস্ত ফসল আমি আমার মধ্যে সংগোপন করেছি। বলছেন, ঠিক আছে, আমি আপনাকে কন্যারূপে স্বীকার করলাম, আপনি আমার কন্যা, তাহলে পৃথুর কন্যা ইতি পৃথিবী, তখন থেকে এই ধরিত্রী বা ধরা দেবীর নাম হচ্ছে পৃথিবী। বল পৃথিবী মাইয়া কি জয়। এবারে পৃথিবী দেবী বলছেন পৃথু মহারাজকে, হে পিত, আমি আমার মধ্যে সব কিছু গোপন করে রেখেছি, আপনি সকলের জন্য, সমস্ত শ্রেণী, সমস্ত জাতি, সমস্ত দেবতাদের জন্য, সমস্ত রাক্ষসদের জন্য, তারাও কষ্ট পাচ্ছে, তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ ব্যক্তি তাকে বৎস করে আমাকে দহন করে নিলেই আমি তাদের মনোবৈলসিত সমস্ত বস্তু প্রদান। বলছেন ঠিক আছে। ধরিত্রী দেবী পৃথিবী মাতা কি করলেন, গাভীর রূপ ধারণ করলেন। গাভীর রূপ যখন ধারণ করলেন, সর্বপ্রথম দেবতাদের অধিকার হয়। তা দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন কি, তাদের গুরুদেব বৃহস্পতি। তিনি বৎস হলেন, বৎস হয়ে কি করলেন, তাদের পবিত্র বেদ দহন করে দিলেন ঋষিগণের জন্য। আর ইন্দ্রকে বৎস করে দেবতাগণ কি করলেন, বৃহস্পতি, মানে এই যে বৃহস্পতিকে বৎস করলেন ঋষিরা, তারা বেদ রূপ দুগ্ধ দহন করে দিলেন। আর দেবতাদের অধিপতি রাজা হচ্ছে দেবরাজ ইন্দ্র, তাকে বৎস করে মনশক্তি, ইন্দ্রিয় শক্তি আর দেহ শক্তি রূপ দুগ্ধ দহন করে নিয়ে তারা চলে গেলেন। এবারে প্রহ্লাদকে দানবগণ বৎস করে লৌহ পাত্রে সুরাসবাদি দহন করে নিয়ে তারা চলে গেলেন। আর বিশ্বাবসুকে গন্ধর্ব করে, গন্ধর্বদের অধিপতি এই বিশ্বাবসু, তাকে মানে বৎস করে তারা কি করলেন, একটি পদ্মময় পাত্রে গন্ধর্ব বিদ্যা, তারপরে সেই গন্ধর্বদের সঙ্গীত প্রিয় সেই সঙ্গীত বিদ্যা, গন্ধর্বদের সৌন্দর্য তো প্রিয়া প্রিয়তা, তাই সৌন্দর্য রূপ দুগ্ধ দহন করে নিয়ে তারা চলে গেলেন। আর অর্যম্বাকে পিতৃগণ বৎস করে অপক্ক মৃন্ময় পাত্রে, মানে কাঁচা মাটির পাত্রে কি করলেন, অন্নরূপ দুগ্ধ দহন করে নিয়ে পিতৃগণ চলে গেলেন। আর বিদ্যাধরগণ মায়াবী ময়দানবকে বৎস করে অন্তর্ধান বিদ্যা দহন করে নিয়ে চলে গেলেন। আর রুদ্রকে বৎস করে কি করলেন, তিনি রুধির রূপ দুগ্ধ দহন করে নিয়ে চলে গেলেন। তার তো ভূত প্রেতাদি আছে, তাদের রুধির প্রয়োজন, রক্ত প্রয়োজন, তাই নিয়ে তারা যে যার মধ্যে চলে গেলেন। পৃথিবী পূর্বের ন্যায় একেবারে শস্যাদিতে একেবারে সুন্দরভাবে শস্যাদি ঔষধি আদি পুনরায় প্রদান করা আরম্ভ করলেন। এই পৃথু মহারাজ তিনি হচ্ছেন সমস্ত পৃথিবীর মধ্যে প্রথম রাজা যে তিনি কি করলেন, এই যে ভারত ভূমি আমরা সমতল দেখতে পাচ্ছি, প্রায় অধিকাংশই সমতল, তিনি কি করলেন, নিজের পরাক্রমে নিজের ধনুষ বাণ দিয়ে সমস্ত জায়গার পর্বত শ্রেণীকে কি করলেন, ওই হিমালয়ের দিকে মানে ওই উত্তরাখণ্ডের দিকে পাঠিয়ে দিলেন তীর দিয়ে, এত ভয়ঙ্কর শক্তিশালী। আর তিনি কি করলেন, সমাজ বিভাজন করলেন, ব্রাহ্মণ এক জায়গায় থাকবে, ক্ষত্রিয়গণ এক জায়গায় থাকবে, বৈশ্যগণ এক জায়গায় থাকবে, শূদ্রগণ এক জায়গায় থাকবে, আর অন্তজ জাতিগণ তারা ওই পাহাড় পর্বতেই থাকবে। আর কি করলেন, তিনি সর্বপ্রথম রাজা যে তিনি পৃথিবীর সমস্ত পথ মানে রাস্তাঘাট তৈরি করে দিয়েছে, সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। এইভাবে পরম ধার্মিক দৃষ্টিকোণ দিয়ে তিনি এই পৃথিবী পরিচালনা করা আরম্ভ করলেন। একবার তিনি এক মহান যজ্ঞের আয়োজন করলেন, মানে শতক্রতু হতে চলেছেন। শতক্রতু মানে একশোটি যজ্ঞ করার নাম হচ্ছে শতক্রতু। তা একবার শতযজ্ঞ পরিপূর্ণ হতে চলেছে, ঠিক সে সময় দেবরাজ ইন্দ্রের কিন্তু মাথা সবসময় একটু গোলমাল বা গণ্ডগোল হয়। তিনি চিন্তা করেন কি জানি, এই শতক্রতু হয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে তিনি আমার স্বর্গের আমার নিজের আসন দখল করে নেবেন। কিন্তু ভক্তগণের তো এই অভিপ্রায় থাকে না, এ তো সাধারণ ব্যক্তিদের জন্য, যারা মহান ব্যক্তি ভগবদ অংশে যাদের জন্ম বা যে সমস্ত তেজস্বী মহাত্মাগণ যদি যজ্ঞ করে থাকেন তারা ভগবানকে ছাড়া অন্য কিছু চান না, তাদের কাছে ইন্দ্রাসন অতি তুচ্ছ। দিয়মানম ন বিন্ধন্তি, সেই পঞ্চবিধ মুক্তি পর্যন্ত ভগবানের ভক্তেরা চান না, দিলেও চান না, দিয়মানম ন বিন্ধন্তি। তাহলে এই দেবরাজ ইন্দ্র সে মনে করল যে বোধহয় পৃথু মহারাজ আমার আসন পেতে চায়, ইন্দ্র হবে। তিনি সেই যজ্ঞের বিঘ্ন করার জন্য প্রথমে এক বেশ ধারণ করলেন, করে কি করলেন, যজ্ঞের পশুকে সেই অশ্বকে নিয়ে চলে যাচ্ছে। একজন ঋষি ছিল তেজস্বী ঋষি, তার পুত্র ছিল জ্যেষ্ঠ পুত্র, তাকে ইঙ্গিত করলেন, দাড়ি ঘুরিয়ে ইঙ্গিত করে বলছেন যে তোমার এই অন্তিম যজ্ঞের ঘোড়াটা নিয়ে চলে যাচ্ছে ইন্দ্র, যাও। সেও কম নয়, পৃথু মহারাজের পুত্র বলে কথা, তিনি তার পিছু নিলেন, এমনভাবে তীর বর্ষণ করতে থাকলেন যে সে তখন নিজের সেই বেশভূষা ছেড়ে পালিয়ে গেল। এই যজ্ঞের অশ্বকে বিজয় প্রাপ্ত হয়ে তিনি ফিরে আসলেন, তাই তার এক নাম হল বিজিতাৎস, বিজিতাৎস নাম, আরেক নাম হচ্ছে অন্তর্ধান। পরে দেবরাজ ইন্দ্র থেকে ইনি এই বিজিতাস্ত্র, তিনি অন্তর্ধান বিদ্যা শিখে, আরেক নাম অন্তর্ধানও হবে। এবারে আবার এসেছে ঘুরে ঘুরে লাল কাপড় পরে সন্ন্যাসীর বেশ। আবার যখন নিয়ে যাচ্ছে তখন আবার ওই সাধু ঋষি বাবা দেখিয়ে দিয়েছেন, আবার গিয়ে যুদ্ধ করে তার সঙ্গে তাকে নিয়ে চলে এসেছে ঘোড়াটাকে। সকলে জয় জয়কার করলেন। আর ওই যে তিনি বারবার বেশ ত্যাগ করেছেন, সেখান থেকে কিন্তু সমস্ত মানে উপসম্প্রদায়ের সৃষ্টি হয় ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তারপরে এই যখন মানে পৃথু মহারাজ ঋত্বিকগণের মুখ থেকে এই কথা শুনতে পেলেন, তখন কি হলো, তিনি তীর ধনুষ দিয়ে উঠে দাঁড়ান, বলছেন ইন্দ্রের এত বড় ক্ষমতা যে আমার যজ্ঞে বিঘ্ন করে, আমি তার সেই তুচ্ছ পত্র পেতেই চাই না। তার এই অভিপ্রায় কেন, তিনি তীর সংযোজনা করে যখন ছাড়বেন সেই সময় সমস্ত ব্রহ্মাদি দেবতাগণ ঋত্বিকগণ তারা বলছেন যে হে পৃথু মহারাজ, আপনি এখন যজ্ঞে দীক্ষিত হয়েছেন, কোনো কিছু হত্যা করতে পারবেন না যজ্ঞের পশু ছাড়া, অতএব আপনি এই কার্য থেকে বিরত হন। পৃথু মহারাজ সেই কার্য থেকে বিরত হলেন। এবারে ঋত্বিকগণকে বললেন তাকে এখানে এই যজ্ঞের মধ্যে আহুতি দিয়ে মেরে দাও। তাতেও দেবতাগণ এবং ঋত্বিকগণ বললেন এটাও ঠিক হবে। এবারে কি হলো, সেখানে যখন সেই যজ্ঞ চলছে সেমত অবস্থায় ভগবান শ্রীবিষ্ণু ইন্দ্রকে সঙ্গে করে নিয়ে ওই যজ্ঞে আসল। বল বিষ্ণু ভগবান কি জয়, বল যজ্ঞেশ্বর ভগবান কি জয়। এবারে তাকে দেখে তার রূপ তার গুণ তার জ্যোতি দেখে সকলে উত্থিত হয়ে, রাজা নিজেও উত্থিত হয়ে নিজে পূজনাদি করলেন, স্তব স্তুতি করলেন। এবারে ভগবান বলছেন যে হে পৃথু, আমি তোমার যজ্ঞে মানে তোমার যজ্ঞ সম্পূর্ণ হয়েছে, কারণ যজ্ঞ আমি আসা মানে যজ্ঞ সম্পূর্ণই হওয়া, তোমার যজ্ঞ সুসম্পন্ন হয়েছে। তা আমার একটা কথা আছে, এই দেবরাজ ইন্দ্র সে যা করেছে হয়তো ঠিক করেনি, এটা ভুল করেছে, কিন্তু সে আমারই অংশ থেকেই তো, অতএব তুমি একে ক্ষমা করো। ভগবান বলার সঙ্গে সঙ্গে পৃথু মহারাজ তাকে ক্ষমা করে আলিঙ্গন প্রদান করলেন। এবারে পৃথু মহারাজের সঙ্গে বন্ধুত্ব হল। এবারে তারপরে কি করলেন, তার রাজ্যে গমনাগমন ছিল, ঠিক সেই সময় এই যে বিজিতাস্ত্র দেবরাজ ইন্দ্রের থেকে ওই অন্তর্ধান বিদ্যা শিক্ষা লাভ করে তিনি দেখতে দেখতে অন্তর্ধান হয়ে যেতেন। সেই কারণে ওই বিজিতাস্ত্রের আরেক নাম হচ্ছে অন্তর্ধান। এবারে ভগবান সন্তুষ্ট হয়ে অনেক উপদেশ করলেন, উপদেশের পর তিনি বলছেন যে আমারই বিভূতি সেই চতুষ্ণ তোমাকে যথাসময়ে আরও অনেক সুন্দর সুন্দর জ্ঞান প্রদান করবে, আমি তোমাকে যতটা বলার দরকার বললাম। তা দেখো আমি তো বরদ ঈশ্বর, তা তুমি আমার থেকে বর চাও, কি বর চাও বল। বলছেন প্রভু আপনার থেকে বর চাওয়া মানে এ তো মূর্খতা নয়, আপনি যে আমার যজ্ঞে প্রাদুর্ভূত হয়েছেন এটাই তো আমার মানে বিশেষ বর, আর তো কিছু পাওয়ার থাকে না প্রভু, সব কিছুই আমি পেয়ে গেছি। তা বলছেন তাহলেও আমি বরদ ঈশ্বর, তা কি চাইলেন কি চাইলেন সেটা বড় আশ্চর্যের বিষয়। তিনি বলছেন প্রভু আপনি যখন আমাকে দেবেনি, তা বলছেন কর্ণযুত মেষ মে বর, হে প্রভু কর্ণম অযুত মেষ মে বর, আমাকে আপনি যদি দেবেন তাহলে আমাকে অযুত মানে 10,000 কর্ণ প্রদান করুন। সর্বসমক্ষে ভগবান বলছেন কেন 10,000 কর্ণের কি আবশ্যকতা। বলছেন প্রভু আপনার রূপ আপনার লীলা আপনার পরাক্রমের কথা এই দুটি কর্ণ দিয়ে শুনে না আমার মানে মন তৃপ্তি লাভ করে না, তাই আমি ওই 10,000 কর্ণের শক্তি এই জন্য চাইছি যেখানে যেখানে পৃথিবীতে আপনার কথা হবে সেইখানে সেখানে আমার এই শ্রবণ শক্তি আমি সেখানে প্রেরণ করে সর্বদাই আপনার সেই কথা শুনে আমি তৃপ্তি লাভ করব, তাই প্রভু আমাকে আপনি 10,000 কর্ণ প্রদান করুন। তা দেখুন তিনি হরি কথা শোনার জন্য 10,000 কর্ণ চাইছেন, আর আমাদের দুটি কান দিয়েছে তাতেও হরি কথা শুনব না, লোকের নিন্দা লোকের চর্চা অপরের প্রতি ঈর্ষান্বিত ভাব এটাই, সেই কান দিয়ে হরি কথা শুনব না, সেই কান দিয়ে হরি কথা শুনলে মনে করবে বোধহয় পাপ এমন ভাব। এবারে প্রভু তার ইচ্ছা পূর্ণ করে 10,000 শ্রবণ শক্তি প্রদান করে এবারে তিনি অন্তরিত হলেন। বল ভক্ত বৎসল ভগবান কি জয়। তারপরে অববৃত স্নান আদি করে তিনি কি করলেন, নিজের রাজ্যে গেলেন। নিজের রাজ্যে গিয়ে সেখানে সর্বদাই সমস্ত ভক্তদের মানে সমস্ত প্রজাই, সমস্ত সৈন্য সামন্তগণ তারাও ভক্ত। যে দেশের রাজা চোর হয় না, সে দেশের প্রজাও চোর হয়, আর যে দেশের রাজা ধার্মিক হয় সে দেশের প্রজাগণও ধার্মিক হয়। তাই পৃথু মহারাজের রাজ্যের সমস্ত ব্যক্তিরাই ছিলেন ভক্ত। তাই তারা নিত্য প্রতি মানে সেই বেলা তিনটের থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা আরতির আগ পর্যন্ত এই হরিকথা এই পৃথু মহারাজ নিজে করতেন, আর সমস্ত প্রজাগণ ছিলেন শ্রোতা। বিশাল বড় তার ছিল নাট মন্দির যেখানে হরিকথা হত। এবারে অকস্মাৎ যদি কোনো তেজস্বী মহাত্মারা তো আসতেই থাকতেন তার রাজ্যে, তারা আসলে হাত জোর করে তাকে ব্যাসগদিতে বসিয়ে বলছেন যে প্রভু আপনি আমাদের হরিকথা শ্রবণ করান। এইভাবে সেখানকার সমস্ত প্রজাগণ সকাল সন্ধ্যা তারা মৃদঙ্গ করতাল নিয়ে সেই সন্ধ্যা আরতি থেকে নিয়ে সমস্ত মানে ধার্মিক কার্যাদিতে লেগে থাকত। এবারে অকস্মাৎ একদিন সেই প্রভু বলেছিলেন আমার স্বরূপ সেই চতুষ্ঠান তোমাকে যথাসময় দর্শন দেবে, তাই সেই সময় আস। সেই সময় যখন আসছে সেখানে কি হলো, সেই সূর্যের ন্যায় তেজ বিশিষ্ট সেই চতুষ্ঠান চারজন সনক সনন্দন সনত কুমার আদি তারা অবতরণ করছে। রাজা এই মুখ হয়ে যখন হরিকথা বলছিলেন সে সময় তারা ধীরে 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 নিচে নামছে, আকাশমার্গে গমন করে থাকেন তারা। রাজা এবং সমস্ত ভক্তেরা তারা উঠে তাদের আগমনের জন্য প্রতীক্ষা করছেন, তারা অবতরণ করছেন, তাদের সুন্দরভাবে পূজন আদি করে সকলেই মিলে একত্রিত হয়ে স্তবস্তুতি করলেন চতুষ্ষণের। চতুষ্ষণকে স্তবস্তুতি করার পরে বসার জন্য সুন্দর আসন দিলেন, রত্ন সিংহাসনের মধ্যে বসালেন। বসিয়ে বলছেন প্রভু আমি তো গৃহী, কিছু জানি না, কিছু করতেও পারি না, তা আপনি কৃপা করে আমাকে কিছু উপদেশ প্রদান করুন আমাদের মতো গৃহীর ন্যায়। সনত কুমার বললেন যে হে রাজন, তুমি যতই নিজেকে গৃহী বলো না কেন, তুমি একজন ঋষির থেকে কোনো অংশেই নূন্য নও, তথাপি তুমি এগুলো দৈন্যবশত আমাকে বলছ, তুমি দৈন্যের কারণে বলছ, তুমি একজন ঋষির সমতুল্যই রাজা। বলছেন না না, তথাপি আপনি আমাকে উপদেশ দেন। বহু উপদেশ করেছেন, আমরা সারাংশ শ্রবণ করছি। সনত কুমার পৃথু মহারাজকে কি উপদেশ করছেন আমরা কিন্তু একটু সংযত হয়ে শুনব, তা না হলে বোঝা যাবে না, অল্প সময় আছে। কি বলছেন পৃথু মহারাজকে সনত কুমার? বলছেন শাস্ত্রদ্বয়া ভগবত ধর্ম চর্চায়া জিজ্ঞাসায়া ধাত্মিক যোগনিষ্ঠায়া যোগেশ্বর উপাসনায়া চ নিত্যম পুণ্যস্রব কথায়া পুণ্যায়া চ। অর্থাৎ শাস্ত্রদ্বয়া ভগবত ধর্ম চর্চায়া বলছেন যে হে মহারাজ পৃথু, গুরুদেব এবং শাস্ত্রের বচনে শ্রদ্ধা, গুরুদেব যা বলবেন শাস্ত্র যা বলবেন তার উপরে কোনো কথাই চলবে, শ্রদ্ধা, ভাগবত ধর্মের আচরণ, আর তত্ত্ব জিজ্ঞাসা। আমাদের তো তত্ত্ব জিজ্ঞাসাটা বাদে আর সব জিজ্ঞাসা থাকে, তত্ত্ব জিজ্ঞাসা সর্বদাই সেই ভগবত তত্ত্ব সে বিষয়ে জিজ্ঞাসু হতে হবে, আর জ্ঞানযোগ নিষ্ঠা সর্বদাই আমি কিভাবে জ্ঞান প্রাপ্ত হব সেদিকে দৃষ্টি রাখা, আর যোগেশ্বর ভগবান শ্রীহরির উপাসনা ভজন, আর পূর্ণ কীর্তি শ্রী ভগবানের চরিত্র কথা নিত্য শ্রবণ। যে একদিন শুনলাম পাঁচ মিনিট বসে আবার ঘুরে এসে আবার বসলাম এই কথা বলেন, নিত্য কি বলছেন আরেকবার আমরা শ্রবণ করি। দেখুন একটি কথা দ্বিরুক্তি মানে শাস্ত্রে তাকে নিন্দা করেছে, কিন্তু ভগবানের কথা গিয়ে বলছেন দ্বিরুক্তি কেন, বারংবার যদি উক্তি হয় তাহলে সেটা দোষাবহ নয়। তাই আবার কি বলছেন যে পূর্ণ কীর্তি শ্রী ভগবানের পবিত্র কথার নিত্য শ্রবণ, নিত্য নিয়ম করে, আর অর্থ ও ইন্দ্রিয় সুখ পরায়ণ ব্যক্তিদের প্রতি বিমুখতা, যারা অর্থ অর্থকেই যারা বুঝে, অর্থ ছাড়া কিছু চেনে না, বোঝে না, আর যারা সবসময় ইন্দ্রিয় সুখেই ব্যস্ত, এ অম্বিত ব্যক্তিদের সংসর্গ সম্পূর্ণরূপে ত্যাগ। কত বড় কথা বলেছেন, কিন্তু আমরা করি কিন্তু ঠিক তার অপরটি। আর কি বলছেন, যে সংগ্রহে আসক্তি, কোনো কিছু সংগ্রহ করব, আমার প্রয়োজন নেই, সংগ্রহ করে ঘরে রাখব, এ করা যাবে না। হে রাজন, ভগবানের গুণ কীর্তন রূপ অমৃত পান ভিন্ন সময়, মানে এই যে হরিকথা আপনারা শ্রবণ করছেন, এই সময় ছেড়ে অন্য সময় কি করতে হবে, নিজের মধ্যেই নিজে সন্তুষ্টভাবে অবস্থান করতে হবে। যে আমি সর্বদা অসন্তুষ্ট চিত্তে বিচরণ করব, তাহলে কিন্তু হবে না, সাধু সর্বদাই সন্তুষ্ট থাকে। আর নিবৃত্তি নিষ্ঠা, আত্মহিতের অনুসন্ধান, কি করে আমার কল্যাণ হবে, কি করে আমার মঙ্গল হবে, সেই জন্য সর্বদা অনুসন্ধান করতে হবে, যে আমি এই কাজটা করছি এটা আমার ভালো হচ্ছে তো, সবসময় এই আত্ম অনুশীলন। হে মহারাজ পৃথু, শ্রী ভগবানের পবিত্র চরিত্র কথারূপ অমৃত আস্বাদন বারংবার আস্বাদন করতে হবে। এই ভগবানের কথা আমি জানি বলে মাথা ঘুরিয়ে চলে যাব, তা হবে না, বারংবার শ্রবণীয়, বারংবার আস্বাদনীয়। আর হচ্ছে নিষ্কাম হতে হবে, নিষ্কামতা অর্জন করতে হবে, আর কামনাকে সর্বদা পরিত্যাগ করতে হবে। আর যোগক্ষেমের জন্য অপ্রয়াস, যোগক্ষেম মানে আমার নেই, আমি মনে মনে চিন্তা করছি বড় আশ্রম করব, বড় ধরনের কিছু করব, বা আমার ওই জিনিসের প্রয়োজন, ওটা আমি যাক যেভাবে হোক জোগাড় করে নেবই, এই যে যোগক্ষেম এ একেবারে বর্জন করতে হবে। আর শীত গ্রীষ্ম আদিতে সহনশীলতা, শীত গ্রীষ্ম উভয় সম মনে করতে হবে। আর ভক্তিভাব অবলম্বন করে প্রভুর গুণানুবলী ভক্ত সমীপে বর্ণন করতে হবে অথবা শ্রবণ করতে হবে। একই কথা দুবার প্রায় বললেন, কিন্তু আগেও বলেছেন যে নিত্য ভগবান শ্রীহরির গুণানুবলীর কথা শ্রবণ করতে হবে, আবার সেটাকে পরিপুষ্ট করার জন্য সনত কুমার সনত মুনি তিনি কি বলছেন, যে ভক্তিভাব অবলম্বন করে প্রভুর গুণানুবলী ভক্ত সমীপে বর্ণন বা শ্রবণ করতে হবে। যারা বর্ণন করতে সক্ষম তারা বর্ণন করবেন, নচেত শ্রবণ করতে হবে। আর এগুলির দ্বারাই মানবের কারণরূপ দেহাদির অনাত্ম মানে জড়তা, যে জড় জিনিসের প্রতি যে মোহ, সেগুলো দূরীভূত হয়ে যাবে। দূরীভূত হয়ে কি হবে, বৈরাগ্য ও আত্মস্বরূপ নির্গুণ পরব্রহ্ম অর্থাৎ সেই শ্রী শ্রী রাধা গোবিন্দের প্রতি অনায়াসে দৃঢ় অনুরাগ জন্মাবে। এই হচ্ছে মুখ্য কথাগুলি তিনি বলেছিলেন। এইভাবে সনত কুমার আরো আরো বিশেষ উপদেশ করেছেন, তার মধ্যে এই উপদেশটা হচ্ছে সার, সার কথা এটাই। এবারে পৃথু মহারাজের এই সমস্ত জ্ঞান প্রাপ্ত হয়ে পৃথু মহারাজ নিজে সনত কুমার দ্বারা জ্ঞান প্রাপ্ত হয়ে পৃথু মহারাজ এবং ভক্তবৃন্দেরা তারা একেবারে তাদের জ্ঞান চক্ষু একেবারে উন্মিলিত হয়ে গেল। এবারে তিনি করজুড়ে বলছেন, মহারাজ পৃথু, যে প্রাণাদারা সুতা ব্রহ্মণ গৃহস্য সপরিচ্ছদা রাজ্যম বলম মহিকোশ ইতি সর্বং নিবেদিতম সেনাপত্যম চ রাজ্যম চ দণ্ড নেতৃত্বমেব চ সর্বলোকাধিপত্যম চ বেদশাস্ত্র বিদর্হতি। কি বলছেন, প্রাণা দ্বারা সুতা ব্রহ্মণ, হে ব্রহ্মণ, হে ব্রহ্মনিষ্ঠ মহাপুরুষগণ, আমার প্রাণ, কি বলছেন ভালো করে শুনুন, আমার প্রাণ, আমার স্ত্রী পুত্র এবং আমার গৃহের সমস্ত সামগ্রী আমার রাজ্য এবং আমার সেনা, আমার শশাগরা পৃথিবী আর রাজকোষ, এই সব কিছুই আপনাদের চরণে আমি নিবেদন করলাম। সঙ্গে সঙ্গে ধরে দিয়ে দিলেন। আর কি বলছেন? সেনাপত্যং চ রাজ্যং চ দণ্ডনেতৃত্বমেব চ। হে ঋষিবৃন্দ, বাস্তবিক পক্ষে সেনাপতিত্ব, রাজ্য, দণ্ডবিধান, ক্ষমতা এবং সর্বলোকের আধিপত্য, বেদবিদ, এই সবের উপযুক্ত অধিকারী আপনারাই। অতএব আমার স্ত্রী, আমার পুত্র, আমি এবং আমার গৃহের যত সব ভোগ সামগ্রী এবং আমার তুচ্ছ রাজ্য, আমার সেনা, আমার এই পৃথিবী, আমার এই রাজকোষ আমি আপনাদের চরণে সমর্পণ করে দিলাম। আপনারাই এর যোগ্য ব্যক্তি। অতএব আমি আর এই কিছু চাই না, সব কিছু আপনাকে এই সমর্পণ করে দিলাম। সনত কুমার বললেন, হে মহারাজ পৃথু, আমি সব গ্রহণ করলাম, এবারে আমি আবার তোমাকে দান করে দিচ্ছি এইসব। তুমি আমার হয়ে এই রাজ্য পরিচালনা করো, আর অন্তিম সময়ে তুমি তোমার পুত্রদের রাজ্যাদি দিয়ে তুমি বনপ্রদেশে গিয়ে বানপ্রস্থ ধর্ম অবলম্বন করে ভগবানের ধাম প্রাপ্ত হবে। এবারে সর্বসমক্ষে দেখতে দেখতে সেই ঋষি চতুষ্টয় একটু উপরে উঠলেন, তারপরে অন্তরিত হয়ে গেলেন। বলল মহর্ষি সনত কুমার কি জয়, বল চতুষ্ষণ মহারাজ কি জয়, বল পৃথু মহারাজ কি জয়। এবারে যখন তারা চলে গেলেন, মহারাজ পৃথু তাদের আজ্ঞাকে শিরোধার্য করে আরো কিছুকাল রাজত্ব করলেন। রাজত্ব করার পরে তিনি তার পুত্রদের রাজ্য ভার সমর্পণ করে তিনি চলে গেলেন হিমালয়ের দিকে। সেখানে গিয়ে মহারানী অর্চিও আছেন। কি তপস্যা, কি উৎকট ভয়ঙ্কর তপস্যা! অনাহারী থেকে এক বস্ত্রে, অন্য কিছু সঙ্গে নেই, অল্প দিনের মধ্যে মহারাজ পৃথু তিনি শরীর ত্যাগ করলেন এবং সহমৃতা হলেন অর্চি, এবং সেই সঙ্গে সঙ্গে সেই তাদের যে আসল যে রূপ, সেই রূপ ধারণ করে তারা নিজ লোকে চলে যাচ্ছেন। সে সময় সমস্ত দেব, সমস্ত গন্ধর্ব, যক্ষগণ অর্চি মহারানীর যে ত্যাগ এবং মহারাজ পৃথুর যে তপস্যা, তাদের যে মানে দেবী অর্চির যে পাতিব্রত্য ধর্ম, তা তাদের কাছে একটি গর্বের এবং চর্চের বিষয় হয়ে দাঁড়ালো। তারা আকাশ মার্গ থেকে বারংবার পুষ্প বর্ষণ করছেন, আর সেখান থেকে পৃথু মহারাজ এবং সেই লক্ষ্মী দেবীর অংশে আগত অর্চি মহারানী তারা নিজ লোকে গমন করলেন। বলল পৃথু মহারাজ কি জয়, বল অর্চি মহারানী কি জয়। এই বংশের বর্ণনা করতে করতে সুকমণি বললেন যে, হে রাজন, হে পরীক্ষিত, এই বংশেই মহারাজ প্রাচীন বরিশ জন্ম। সেই প্রাচীন বরিশ 10 জন পুত্র ছিল প্রচেতাগণ। তারা আবার যখন পশ্চিম সমুদ্রের তলায় তপস্যা করতে যাচ্ছিলেন, ঠিক তার পূর্বে মানে সেই সমুদ্রে গমনের পূর্বেই এক সরোবর থেকে এক ভগবান মানে মহাদেব দর্শন দিয়েছিলেন। তিনি তাদের ভগবান শ্রীহরিকে কেমনভাবে কিভাবে ভজন করতে হয় সেই প্রণালী, সেই পদ্ধতি তিনি বলেছিলেন। আমরা শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে সেই চরিত্রের সঙ্গে পুরাঞ্জন, পুরাঞ্জনী উপাখ্যান ইত্যাদি ইত্যাদি আরও আরও বিষয় আমরা শ্রবণ করব, যা অতি সুন্দর এবং মনকে একেবারে খুব লোভিত করবে শ্রবণ করার জন্য। আমরা আমাদের গিরিধারীর কৃপা হলে ঠিক আগামী দিন ঠিক বেলা 4টে থেকে আমরা তার পরবর্তী অংশ আস্বাদন করব। অতএব অধ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিচ্ছি। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, শ্রী শ্রী গৃন্দ্র বিহারী ভগবান কি জয়।
শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়, পুরমাসিক পারায়ণ কি জয়, শ্রী শ্রী নিয়ম সেবা কি জয়, শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়, শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাদ কি জয়, শ্রী শ্রী পরীক্ষিত মহারাজ কি জয়, শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাদ কি জয়, শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, শ্রী শ্রী আপন আপন গুরুদেব কি জয়, শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবা মহারাজ কি জয়, শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবা মহারাজ কি জয়, শ্রী শ্রী বিষ্ণু দাস বাবা মহারাজ কি জয়, অধ্যক্ষ শ্রী রামগোপাল দাস বাবা মহারাজ কি জয়, সমুপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয়, আজকের আনন্দ কি জয়, জয় জয় শ্রী রাধে সীতা গৌর হরি গো।